の骨をすげーすげーすげーわい
What FM? শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি আর সাথে আছি রাসেল। শুরু হয়ে গেল ভূত এফএম, ঘড়িতে সময় এক্সাক্টলি 12টা বাজতে কিছুক্ষণ বাকি আছে। এবং আজকে প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে রয়েছেন বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন গেস্ট, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এসএমএস এর মাধ্যমে, আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। কিন্তু কে কে
হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you.
Oh.
Happy birthday.
Happy birthday to you. Boys, 1 বছর 13 আগস্ট ভূত FM.
এবং কেক কাটা কমপ্লিট। আমরা এতক্ষণ পর্যন্ত সবাই মিলে আসলে স্টুডিওতে উপস্থিত ছিলাম এই সময়টার জন্য, যে সময়টায় কেক কাটা হবে এবং সেই এক কোপে কেকটা কেটে ফেলা হয়েছে। এবং আমাদের গেস্টরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গে রয়েছেন রেডিও ফুক্তির যারা আপনাদের সবসময় পেছনে থেকে এই ভূত এফএমকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এবং সবচাইতে বড় ক্রেডিট আপনাদের যারা এতদিন পর্যন্ত ভূত এফএমের সাথে ছিলেন এবং যাদের কারণে 1 বছর আমরা পার করেছি। আপনাদের অনুভূতি জানাতেই পারেন প্রতিদিনের মতো আজকেও। আপনাদের অনুভূতি জানাতে আমাকে SMS করুন, লিখে ফেলুন SHO ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং এই মুহূর্তে আমরা যারা আসলে ভূত এফএম এর সঙ্গে সবসময় ছিলেন, যেমন আমাদের পাশে সাউন্ডে সবসময় থাকেন মাসুম, যিনি যার হাত ধরে মানে যার মাধ্যমে ভূত এফএমটা মানে প্রথমেই এই প্রোমো থেকে শুরু করে যা কিছু আমাদের আপনারা শুনতে পেয়েছেন, যে সাউন্ড বেডগুলো চলে সেটার পেছনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি আমাদের সাথে আছেন, আমাদের চিন্টু ভাই। এবং আমাদের আমরা একে একে কথা বলবো আমাদের প্রডিউসারদের সাথে, রেডিও ফুর্তির যারা কর্ণধার তাদের সাথে এবং সবার সাথেই আমরা একে একে কথা বলবো। এবং আপনাদের সাথে পরিচয় করে দেবো তাদেরকে, তারা আপনাদের সাথে কথা বলবেন, শুভেচ্ছা বিনিময় করবেন আরো অনেকেই। সুতরাং আমাদের সাথেই থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। এবং আপনাদের অনুভূতিগুলো আমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিন। আর আমরা আপনাদের অনুভূতিগুলো পাচ্ছিও, ইনফ্যাক্ট এখনো দেখি অনেকেই SMS করছেন আমাদেরকে। আর এই মুহূর্তে আমি বলি আমাদের স্টুডিও যে অবস্থা, একটু আগেও লাইট অফ ছিল এবং সামনে আমরা কেকের সামনে সবাই বসেছিলাম। এবং সবাইকে একটু উইশ করবেন নাকি আজকে ভূত এফএম এর।
Happy birthday to you, happy birthday to you.
ভূত এফএম, রাইট, হ্যাপি বার্থডে টু ইউ। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এখন আমরা ফোনে একজনকে পেয়ে গেছি যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, তিনি হচ্ছেন এই ভূত এফএম এর প্রোডিউসার আর যে অপু, আমরা তার সাথে কথা বলবো। হ্যালো অপু ভাই।
ইয়েস রাসেল ভাই, হ্যাপি বার্থডে কাকে দিব, আপনাকে আমাকে রেডিও ভূত এফএম?
ভূত এফএম কে? অপু ভাই একটু বলেন ভূত এফএম নিয়ে কিছু।
না বেসিক্যালি ভূত এফএম নিয়ে অ্যাকচুয়ালি বলার খুব বেশি কিছু নাই, এক কথায় শেষ হয়ে যায় ব্যাপারটা। দিস ইজ অ্যাকচুয়ালি মানে সম্মিলিত একটা জিনিস রেডিও ফুর্তির, যেটা বিভিন্ন সময় ভূত এফএম এর আইডিয়াটাই বিভিন্ন সময় রেডিও ফুর্তির বিভিন্ন জনের মাথা থেকে বিভিন্ন ভাবে এসেছিল, বাট ফাইনালি গত বছর থেকে এই দিনটাতেই মানে আপনার অসাধারণ আর্জিং এর মাধ্যমে এই শোটার যাত্রা শুরু। তো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল কাউকে ভয় পাওয়ানো না, ভূত আছে কি নাই সেটা প্রুভ করাও না, আমি সত্যি না আপনি মিথ্যা না যারা বলছেন তারা সত্যি সেটাও না। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে জাস্ট সবারই আমাদের এরকম অনেক এক্সপিরিয়েন্স থাকে রিগার্ডিং টু সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স, যেগুলোর কোনো ব্যাখ্যা হয়তো বা মাঝে মাঝে আমরা পাই না, এটা সবার সাথে একসাথে শেয়ার করা।
ও ভাই নিজে কখনো ফেস করেছেন কিনা একটু বলবেন আমাদের।
টু বি অনেস্ট রাসেল ভাই, আপনার সাথে একটা সত্যি কথা বলি, আমি নিজে ভয়ঙ্কর ভীতু একটা মানুষ, আমি ফাটায় ভূত ভয় পাই,
সেটাই
তো আমি বিশ্বাস করি না যে ভূত আছে কিনা নাই, মানে সেই ডাউটে যাচ্ছি না। আমি যেটা করি, আমি আপনার শো বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলা কিন্তু আমি লাইভ খুব একটা শুনি না, আমি কিন্তু পরের দিন লগ ফাইল শুনি দিনের বেলা। তো আমার এক্সপিরিয়েন্স ভীতু মানুষের এক্সপিরিয়েন্স খুব কম হয়, এটা জানেন, যেহেতু তিনি ভয় পায় তিনি জিনিসটা এড়িয়ে থাকতে চান, তো আমারও এক্সপিরিয়েন্স কম। বাট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার, যেটা আই গেস সুমন ভাইও আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই সুধীর বাবা, তিনিও শেয়ার করেছিলেন এটা আপনার এই শোতেই একদিন। সেটা হচ্ছে যে সুমন ভাইদের একটা ছিল ফার্ম হাউস এখনো আছে শ্রীপুরে, তো আমরা প্রায় বেড়াতে যেতাম আর কি শত ব্যস্ততার ফাঁকে। সেখানে একবার আমি সুমন ভাই অ্যান্ড এভরিওয়ান যাওয়ার পরে যেটা হয় যে উই এক্সপিরিয়েন্স আ ডিফারেন্ট থিং, লাইক যেমন ঘুমিয়েছিলাম আমরা, মানে ঘুমাতে যাই একটা রুমে, সে তখন ছিল খুব ঠান্ডার সময় যখন আমরা যাই সেখানে, হঠাৎ করে রুমটা গরম হওয়া শুরু করলো এবং এতই ঠান্ডা ছিল সেদিন যে আমরা মানে আমি স্পেশালি আমি যেটা করছিলাম যে আমি একটা টি শার্ট, তার উপরে একটা সোয়েটার, তার উপরে একটা জ্যাকেট, তার উপরে একটা ওভারকোট, তার উপরে একটা মানে চাদর, মানে অনেক কিছু করেছিলাম এবং রাত যত বাড়ছিল আমার একটা একটা করে সরাতে হচ্ছিল এবং একটা সময় প্রচন্ড গরম হয়ে যায় রুমটা। আমি ভয়ে সুমন ভাইকে কিছু বলতে পারছিলাম না, তো আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখি সুমন ভাই আমাকে বলতেছে অপু ঘুমাইছো? আমি বললাম যে না সুমন ভাই ঘুম তো আসতেছে না। বলে তোমার কি গরম লাগতেছে বাই এনি চান্স? আমি বললাম যে জি সুমন ভাই গরম লাগতেছে, এটা তো হওয়ার কথা না, রুমটা কেন গরম। সিমিলার এক্সপিরিয়েন্স এরপরেও আমরা একবার যাই এবং ওই একই রুমে আমরা থাকি এবং তখন ছিল অনেক গরমের সময়, উইদাউট এনি এক্সপ্লেনেশন রুমটা অনেক ঠান্ডা হয়ে যায়। আমি জানি না এটার এক্সপ্লেনেশনটা কি, মেবি
জানালা খোলার পরে বুঝতে পেরেছিলেন বোধ হয়।
হ্যাঁ, জানালা খোলার পরে আমরা তখন দেখতে পাই যে বাইরে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে জাস্ট জানালা থেকে হাত বের করলে বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর ঠান্ডা বাইরে,
ভয়ঙ্কর ঠান্ডা,
কিন্তু ঠিক রুমটার মধ্যে তখন যারা মানে পুরো একটা বছর এই ভূতের সামনের সাথে ছিলেন, রেডিও ভূতিতে বহুদিন ধরে কাজ করছি আমি, বহু প্রোগ্রাম দেখলাম, বহু প্রোগ্রাম হলো, কিন্তু এইটা এই প্রোগ্রামটার জনপ্রিয়তা দেখে আমি নিজে অবাক ডেফিনেটলি, যে মানে লিসেনাররা যদি চায় একটা প্রোগ্রামকে কতটা জনপ্রিয় করতে পারে এটার প্রুফ হচ্ছে ভূত এফএম আর কি।
রাইট অপু ভাই, থ্যাংক ইউ, আর আপনার জন্য কেক থাকছে।
হ্যাঁ, আমার কেক থাকবেন বলা বুঝছেন তো, একে তো হচ্ছে আজকে বার্থডে, তার মধ্যে আবার ভূত এফএম বুঝছেন তো, তার মধ্যে আবার শোনা গেছে স্টুডিওতে জানি কি জানি দেখা যাচ্ছে আমাদের আইটির সজল ভাই গট সামথিং ইন সিসি ক্যামেরা এনিওয়ে
একদম। এবং আমরা কিন্তু ওদেরকে ইনভাইট করি, এখন যদি এসে যায় কিছু করার নাই, আসলে সবাই মিলে মোকাবেলা করতে হবে।
রাইট রাইট,
ওকে ওকে অপু ভাই, থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ অপু ভাই, বাই বাই।
আমরা কথা বলছিলাম আর যে অপুর সাথে, এবং আমরা একে একে মানে আপনাদেরকে আরো অনেকের সাথে কথা বলিয়ে দিব, আজকে ভূত এফএমটা আর কি একটু অন্যভাবেই চলবে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের কিছু SMS পড়ে ফেলি। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে হাসি প্লাস তোফাজ্জল প্লাস গফফার SMS করেছেন, আজকে বার্থডেতে তারা সবাই এক্সক্লুসিভ কিছু চান। হিমেল রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে ভূত এফএম শুনছেন, বৃষ্টির উপহার এটা, আসলে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আজকে, সারাদিন আজকেও হয়েছে আর কি অনেক জায়গাতে। এছাড়া আমাকে জেরিন SMS করেছেন, নাজমা মহাখালী থেকে, তিনিও বার্থডে উইশ করেছেন ভূত এফএম কে। আমি দেখতে পাচ্ছি যে জয় ধানমন্ডি থেকে আমাকে SMS করেছেন এবং জয় ধানমন্ডি থেকে SMS করে বলেছেন যে ভূত এফএম তার অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে SMS করেছেন রাহুল, বরিশাল বাজার রোড থেকে আমাদের SMS করেছেন কেউ একজন, নামটা লেখেননি। এছাড়া আমাদেরকে সৌরভ SMS করেছেন বরিশাল থেকে, সিমি SMS করেছেন আমাদেরকে এবং ভূত এফএম এর বার্থডেতে তিনি উইশ করেছেন। লালবাগ থেকে সাজ্জাদ SMS করেছেন আমাদেরকে, আকাশ আমাদেরকে SMS করেছেন, কুল রোহান আমাদের SMS করেছেন, নয়ন, এছাড়াও বাইজিদ সহ আরো অনেকে। তো আমরা আরো SMS চাই আপনাদের কাছ থেকে, যারা উইশ করতে চান তারা SMS করুন, লিখে ফেলুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই বলে দিব, কারণ আজকে আমরা বার্থডে নিয়ে খুব মাতামাতি করছি, কিন্তু আগামী যদি আপনারা আবার ঘটনা না পাঠান তাহলে আমাদের সেরকম আর কিছুই করার থাকবে না। সো ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে, আপনাদের লেখা আপনাদের জানা সেরা ঘটনাগুলো আমাদেরকে ইমেইল করুন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, এখানে আপনারা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আমাদের সাথে এই মুহূর্তে ফোনে রয়েছেন আরজে সাদিয়া এবং তিনি আপনাদের সাথে এখন কথা বলবেন। সাদিয়া কেমন আছেন?
এই তো রাশেদ ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আমরা কেক কেটে ফেলেছি।
আচ্ছা কেক কেটে ফেলেছেন, হ্যাপি বার্থডে টু ভূত এফএম।
থ্যাংক ইউ।
একটা বছর পার হয়ে গেল,
একটা বছর পার হয়ে গেল, একদম
একটা ভয়ের একটা বছর। তো আমি মানে লিসনারদেরকে একটা মেসেজ দিতে চাই, আমি পারি দিতে?
হ্যাঁ শিওর, ডেফিনেটলি।
যে বেসিক্যালি মানে ভূত এফএম গত এক বছরে, মানে আমিও একটা ফ্যান, হ্যাঁ, আর আমি জানি যে ভূত এফএম এর অসংখ্য ফ্যান আছে এবং ভূতের গল্প আমারও পার্সোনালি অনেক পছন্দ। তো গত এক বছর ধরে যারা যারা শুনেছেন, ভূত এফএম এ পার্টিসিপেট করেছেন, অনেক এনথুজিয়াস্টিক ভাবে মানে সারা রাত জেগে শুনেছেন, আই এম ওয়ান অফ দেম, হ্যাঁ, তো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস, ফর বিইং উইথ আস।
সাদিয়া, এমনি ভূত নিয়ে ভয় পাওয়ার ব্যাপারটা আপনার ভেতরে কেমন কাজ করে?
রাস্তায় আমি কথাটা একটু আবার রিপিট করলে ভালো হয়, আমি মনে হয় শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি না।
আচ্ছা, মানে ভূত নিয়ে, এই যে মানে বা প্যারানরমাল সবকিছু নিয়ে, বা যে ভয়টা, ভয় জিনিসটা আপনার ভেতরে কেমন ভাবে কাজ করে, কতটা কাজ করে?
আচ্ছা আচ্ছা, ভয় জিনিসটা আপনি হয়তো জানেন রাসেল ভাই, এই জিনিসটা যে আমি তো ভয় পাই খুবই জিনিস ভূতের গল্পে, কিন্তু আমি ভূতের গল্প শুনতে অনেক পছন্দও করি, হ্যাঁ, কিন্তু গল্প বলছি মানে কি ভয়ের যে ব্যাপারটা আর ভূত মানে ভূতের যে প্যারানর্মাল যেসব ব্যাপারগুলো, ওগুলো কিন্তু আপনি দেখবেন যে যদি একটা সুন্দর সেটিং মানে তৈরি হয়, যে সবাই গল্প বলছে বা আমি একজনের মুখে থেকে শুনছি, তখন কিন্তু যে বিশ্বাস করে না তারাও, তারও কিন্তু একটা মানে
ভয় লাগে,
তার মধ্যে একটা ফিলিং, হ্যাঁ একটা ফিলিং ক্রিয়েট হয়। তো এটা এটা একটা এক ধরনের মানে কি বলবো মানে এটা ম্যাজিক টাইপ, তাই না, পুরো ব্যাপারটা। এবং ভূত এফএম এর এই জন্য আমার এত ইয়ে লাগে যে আমরা এতজন মানুষের, ইনফ্যাক্ট আমি আরেকটা থ্যাংক ইউ দিতে চাই সেই সব পার্টিসিপেন্টদের, যারা সেসব গেস্টদের যারা আমাদের শোতে এসেছেন এবং আপনার থ্রুতে আমাদের সাথে তাদের ঘটনাগুলো শেয়ার করেছেন। আমি শিওর মানে অনেকের জন্য এটা অনেক বড় একটা ডিসিশন ছিল এসে শেয়ার করা এতগুলো মানুষের সাথে, তো তাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই রাখি আপনার মাধ্যমে।
ডেফিনেটলি। এবং এখনো মানে এটা সত্যি কথা যে এই যে এত কষ্ট করে বড় বড় ইমেল আমাদেরকে পাঠান এবং তারপরে আবার এখানে এত রাত জেগে থাকেন, এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র তো ঢাকা থেকে না, ঢাকার বাইরে থেকেও অনেকে আসেন, ঢাকা সারা বাংলাদেশ থেকে আসেন, সো আসলে মানে অনেক বড় একটা ধন্যবাদ তাদের জন্য, মানে আমি এবং সাদিয়া দিচ্ছি আরো একবার সবাইকে,
আমাদের সবার পক্ষ থেকে ইনসাইট এবং ভূত এফএম আমাদের প্রত্যেকের মানে অনেক কাছের, অনেক পছন্দের, এবং হোপফুলি আমরা এটাকে সামনে আরো ভালো এবং আরো বড় করে করতে পারবো আমাদের সবার, যারা একটু ভূতের গল্প পছন্দ করি তাদের সবার জন্য, তাই না?
একদম সত্যি তাই, সত্যি তাই। তো থ্যাংক ইউ সাদিয়া, মানে অনেক রাতে সবার সাথে কথা হলো এবং মানে
সবাই আপনাকে অনেক থ্যাংক ইউ, এবং আজকে তো আমি ভূত এফএম তো শুনছি, আমি এখন তো টিউন দিন আছি, আচ্ছা শুনবো সামনে,
থ্যাংক ইউ। এবং এই কেক থাকবে,
হ্যাপি বার্থডে টু ভূত এফএম এন্ড থ্যাংকস টু এভরিওয়ান, থ্যাংকস টু এভরিওয়ান হুজ লিসনিং এন্ড ফর লিসনিং ফর এ ইয়ার, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ওকে থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম আর জে সাদিয়ার সাথে এবং এতক্ষণ পর্যন্ত তিনি তার কথা বললেন, আমরা আরো একে একে আপনাদের কাছে, আপনাদেরকে অনেকের কাছেই নিয়ে যাবো আসলে। ইনফ্যাক্ট আজকে অনেকেই কথা বলতে চাইছেন এবং অনেকেই আজকে আজকে এখানে হয়তো মানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইবেন। তো আমি আরো একবার বলবো যে আপনারা অবশ্যই ইমেল পাঠাবেন এবং ইমেল পাঠানোর সময় অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দেবেন। আর স্টুডিওতে এসে উপস্থিত হতে চান কিনা বা আপনার এক্সপিরিয়েন্সটা পড়ে শোনানো হবে কিনা, মানে কোনটা চান আপনি সেটা একটু পরিষ্কার করে লিখবেন, তাহলে আমরা সেইভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারব। আর সেই সাথে অনেকেই জেগে আছেন এখনো পর্যন্ত, আমরা চাইব যে আজকে আপনাদের সাথেও কথা বলতে ইনফ্যাক্ট ফোনে, এবং সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের SMS পাঠাতে হবে। আর এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, মানে আপনাদের সবার প্রিয়, আর তিনি হচ্ছেন এবিও অর্থাৎ আয়ুব বাচ্চু। বাচ্চু ভাই সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কি খবর?
এই তো বাচ্চু ভাই ভালো, আমরা মাত্র কেকটা কেটে কাটলাম এবং আপনাকে ফোন দিলাম। থ্যাংক ইউ বাচ্চু ভাই। বাচ্চু ভাই, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে মানে এই যে এত রাত জেগে সবাই শুনছে, তাদেরকে তো আমরা ধন্যবাদ জানিয়েছি, ভূত নিয়ে বা এই সমস্ত প্যারানর্মাল বিষয় নিয়ে আপনার ভেতর কি কোনো ভয় কাজ করে বা কখনো এরকম কাজ করেছে?
ও আমরা তো প্রতিনিয়ত ভূতের সাথে বসবাস। নর্মালি হয় কি মানে ইটস নো কিডিং আর কি, রাত 11-12 পরে যখনই কোনো কনসার্ট টনসার্ট থেকে ফিরি তখন রাস্তা একেবারে ফাঁকা থাকে, তো লাইক যদি আমি একা নিজে ড্রাইভ করে ফিরি তখন মনে হয় যে আমার সাথে সাথে কেউ একজন যাচ্ছে আর কি, তো এরকম মাঝে মধ্যে মনে হয়। এবং বেশ কয়েকবার হয়তো দেখা গেছে মোবাইল ফেলে আসছি গাড়িতে কিংবা বাড়ির চাবি ফেলে গেছি, তখন ধরে নিজে বোধ রেখে দিল আর কি। ইটস কাইন্ড অফ আ ফিলিং, আসলে ভূত ব্যাপারটা মানে দেখা যায় না, বাট ফিলিং। এন্ড আই বিলিভ যে ভূত না থাকলেও কিছু একটা যে একেবারেই নেই তা না।
জি আমরা তো জানি যেমন জিন, জিন তো অবশ্যই,
হ্যাঁ ওটা তো অবশ্যই করে এবং ভালো মন্দ দুটোই আছে। তো ইন এ সার্টেন প্লেসেস ওনাদের যাতায়াত থাকে, আর আমাদেরকে একটু সতর্ক ভাবে থাকতে হবে আর কি, কোন উপায় নেই। ঘুমে দেখা যায় যে চিত হয়ে শুলে পরে অনেক আবার খুব মানে ভাবে থেকে হেয়ে উঠে যায়, মানে চাপ দিয়ে রাখে, চাপ দিয়ে রাখে, পানিতে ডুবে যায়, এরকম একটা স্বপ্ন দেখে আর কি। তো ইটস ওয়ান অফ দোজ আর কি, এই ফিলিং গুলি অলমোস্ট খুব কাছাকাছি। আর মানুষের জীবনে মানুষ যখন একেবারে একাকি কোনো খানে একা রাত 11-12টার পরে জঙ্গল টঙ্গলের দিকে যদি চলাচল করে, মানুষ নিজে টের পাবে আসলে সে কার সাথে চলছে। এটা এটা কিন্তু যার যার ধর্ম থেকে তার তার দোয়া সুরা কলমা পড়লে হয়তো কিছুটা রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে আর কি, আদারওয়াইজ নট।
একদম সেটাই। এবং বাচ্চা ভাই খুব মানে অদ্ভুত ব্যাপার যে আমরা অনেক ঘটনা পাই ঢাকার এই ভেতরে আমরা বাস করছি, ঢাকাতেও এরকম অনেক ঘটনা ঘটে। ইভেন আমরা আমাদের অনেকে চিটাগং থেকে এসে বলেছেন যে ফয়েজ লেক নিয়ে অনেক ঘটনা তাদের কাছ থেকে আমরা শুনেছি। তো সব জায়গাতে আমাদের মনে হয় কিছু খুব কাছাকাছি মনে হয় অনেক কিছু এরকম ঘটে সবসময়।
এখন তো আর মানে ওনারাও তো শহরে বসবাস করছে,
সেটাই
মানে আমরা যদি একটু অন্যভাবে দেখি পুরো ব্যাপারটা, যেমন একটা সময় ছিল গভীর রাত পর্যন্ত ছাদে আড্ডা দেওয়া যেত, একটু মটরশুটি নিয়ে একটু চানাচুর নিয়ে বা ইত্যাদি ইত্যাদি সবাই মিলে বসে বন্ধু বান্ধব আড্ডা দেওয়া যেত, কিংবা একা একাও একটা গিটার নিয়ে বসে অনেকক্ষণ সুর করা যেত, অনেক কিছু করা যেত। এখন ইফ ইউ গো আপ অন দ্য রুফ আধা ঘন্টা পরে মনে হবে যারা বলছে কিছু নেই বা আমি তাদের দলও আছে, বা যারা বলছে কিছু কিছু আছে আমি তাদের দল আছি, মোট কথা আমাদেরকে সেই সাইডে থাকতে হবে। এসে কি
বাচ্চা ভাই অনেক রাত করে আপনাকে কল দিয়েছি এবং অনেক অনেক মানে অনেক ভালো লাগলো যে আপনি সেটাতে সাড়াও দিয়েছেন। এবং যারা ভূত এফ এম এর এবং রেডিও ফুতির লিসনার তাদের জন্য যদি কিছু বলতেন শেষ। হ্যালো হ্যালো, আচ্ছা আমার মনে হয় লাইনটা কেটে গেছে, আমরা আরেকবার কল দিই বাচ্চু ভাইকে, আরেকবার কল দিয়ে আমরা দেখি কথা বলি তার সাথে। এবং আমরা তখন কথা বলছিলাম আয়ুব বাচ্চুর সাথে, আমরা আবারও চেষ্টা করছি আপনাদের। আচ্ছা বাচ্চু ভাই কি আছেন লাইনে? আচ্ছা বাচ্চু ভাই আমি যেটা বলছিলাম যে আসলে মানে অনেক রাত থেকে করে আপনাকে কল দিলাম এবং আপনি সাড়াও দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে রেডিও ফুর্তির লিসনারদের এবং ভূত এফএম এর লিসনারদের আপনার পক্ষ থেকে যদি কিছু বলে শেষ করতেন।
রেডিও ফুর্তির লিসনারদেরকে আমার একটা কথা বলা আছে, আসলে মিউজিক্যালি চেঞ্জেসটা কিন্তু বাংলাদেশে রেডিও ফুর্তির লিসনারদের একটা বিরাট প্রাপ্তি, বিকজ ধন্যবাদ প্রাপ্তি, বিকজ দে আর দ্য ওয়ান যারা সুন্দর সত্যি ভালো গানগুলি শোনা শুরু করেছিল একেবারে ডুবে যাওয়ার অবস্থা থেকে হঠাৎ ফিরে আসা মিউজিকটা। তো এই দিক দিয়ে আমি অবশ্যই রেডিও ফুর্তিকে অগ্রগামী যেটা পাইনিয়ার বলবো, যারা তরুণদেরকে উজ্জীবিত করেছে এবং তরুণদেরকে সাপোর্ট দিয়েছে তাদের পছন্দের গানের ব্যাপারে, এই জন্য বাহবা দিব রেডিও ফুর্তির সাথে সংশ্লিষ্ট সবাইকে, সবাইকে টপ টু বটম সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ ইটস এ বিগ হেল্প টু দি ইয়াং নেশন, টু দি ইয়াং লিসনার্স। ফুর্তির লিসনারদেরকে বলবো রাত জেগে গান শোনেন, কোনো অসুবিধা নেই, ভূতের ভয় নেই, একটু যার যার ধর্ম থেকে দোয়া কালাম পড়লে হবে।
অ্যান্ড
এখানে আসলে আর একটু অ্যাড করা দরকার, ডোন্ট টেক ইট অ্যাজ এ জোক, এটা ইট ক্যান বি আ সিরিয়াস, মানে আমি এরকম জোক করতে গিয়ে একবার অনেক বড় বিপদে পড়েছিলাম, এটা আমি বলে শেষ করতে চাই। আমি একবার রাতের 3টা পর্যন্ত স্টুডিওতে কাজ করে আমার দেখলাম এত টায়ার্ড লাগছে আমি আর বাড়ি ফিরবো না আজকে, তো আমি চিন্তা করলাম আমি ড্রামস এর রুমে একটা সুন্দর বিছানা করে ড্রামস এর এক পাশে একটু এসে চালিয়ে শুয়ে পড়বো। আমি জাস্ট শোয়ার 2-3 মিনিটের মাথায় প্রতি আমার একটু ঘুম আসলো, কিন্তু তারপর আমার কাছে মনে হলো একটা ঘুঙ্গুরু টাইপের একটা আওয়াজ আর কি, একটা পায়ের নুপুর, যেটা নুপুরের একটা শব্দ শুরু হয়ে গেল কানের কাছে। তা আমি আর ভয়ে অস্থির হয়ে মোটামুটি ওই রাতে ওই সময় 3:30-4টার দিকে কষ্ট করে বেরিয়ে এসে ভেঙে চলে এসছি বাসায়, রিস্ক নেইনি আর কি, হঠাৎ যদি বলে যে গিটারটা বাজে আমি একটু নাচি তাহলে তো প্রবলেম, সেই জন্য ভয়ে চলে এসছি। দেন এগেন ইটস অল সিমটম, এটা কোনোখানে কোনো ক্লু নেই।
আচ্ছা হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই, তারপরেও মনে হয় যে ওই ওই যে ভয় ব্যাপারটা সবসময় কাজ করে আসলে। থ্যাংক ইউ বাচ্চু ভাই,
আসলে মনের ভয় বড় ভয় আর কিছু নেই,
আসলে মনের ভয় বড় ভয়, সেটাই
মনের ভয় বড় ভয়। সামনের বাগে আমাদেরকে খায়, আর কিছুই না।
আমরা কথা বলছিলাম দ্য লিজেন্ড বাচ্চু ভাইয়ের সাথে, এবং বাচ্চু ভাই এতক্ষণ আমাদের সাথে কথা বললেন, আর এর মাঝখানে আপনাদের সাথেও আমরা চাই যে আপনারাও বেশি বেশি করে পার্টিসিপেট করেন। আমি কিছু এস এম এস এর মাঝখানে পড়ে ফেলতে চাই, এবং ইন দ্য মিন টাইম আপনাদেরও বলতে চাই যে আপনারা আমাদের এস এম এস করুন। এস এম এস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা ইমেল করতে পারেন, লিখে ফেলবেন ভূত এফ এম bhwtfm@radiofurti.fm। এবং এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের ইমেলগুলো পাঠাতে পারেন। আমি দেখতে পাচ্ছি মামুন আমাদের এস এম এস করেছেন শ্রীনগর থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি টিটু, ইমন, ম্যাক্সিমাম এস এম এস আজকে আসছে, সবাই আসলে আজকে আমাদেরকে উইশ করছেন এবং উইশ করে তারা সবাই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, এবং আপনাদের সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্তি মানে প্রাপ্য আপনাদের সবচেয়ে বেশি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরও একজন অনেক 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 বিখ্যাত মানুষ, অনেক কাছের মানুষ আমাদের, এবং এই মুহূর্তে আছেন আপনাদের সবার পরিচিত হাসান মাসুদ। হাসান ভাই কেমন আছেন?
ভালো আছি রাসেল, তুমি কেমন আছো?
জি ভালো আছি, আসসালামু আলাইকুম হাসান ভাই।
ওয়ালাইকুম
আসসালাম। হাসান ভাই আমরা আজকে তো এক বছর পূর্ণ করলাম, এবং একটু আগে আমরা কেক টেক কেটেছি এবং অনেক রাতের বেলায় আপনাকে ফোন দিয়েছি।
না না ঠিক আছে, আমিও রেডিও ফুর্তিকে অনেক অভিনন্দন জানাই তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে বা জন্মদিনে।
জি
থ্যাঙ্ক ইউ। এবং আমি মোস্ট অফ দি টাইমস আমি যখন গাড়ি চালাই আমি রেডিও ফুর্তি এবং অন্যান্য রেডিও শুনি, তো ফুর্তিতে বেশি শোনা হয়, স্পেশালি তোমার প্রোগ্রাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানে প্রার্থনা করি যে রেডিও ফুর্তির সামনে আরো এগিয়ে যাবে।
আচ্ছা হাসান ভাই একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আজকে এই স্পেশাল যেহেতু একটা দিন, সেটা হচ্ছে যে আপনার ভেতরে কি কখনো যে এই সমস্ত প্যারানর্মাল বিষয় নিয়ে কোনো ভয় কখনো কাজ করেছে বা এরকম কোনো এক্সপিরিয়েন্স কি কখনো হয়েছে?
অ্যাকচুয়ালি ঠিক এরকম কোন এক্সপিরিয়েন্স আমার হয়নি, তবে আমি আমার মানে বয়সের বিভিন্ন ধাপে কখনো কখনো আর কি অনেকগুলো বাড়িতে রাত্রি যাপন করতে হয়েছে, যে সমস্ত বাড়িতে ওই বাড়িতে যারা সবসময় থাকেন তারা বলেছে যে আপনি ওই দিকে যাবেন না বা ওই দিকে গেলে একটু সমস্যা হবে, ওই দিকে একটা কিছু আছে। তো আমি ট্রাই করেছি তাদের ওই ইনস্ট্রাকশনস গুলো ফলো করতে, যার ফলে আমার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে টেলিভিশনে বা মুভিতে আমরা যে হরর যে জিনিসটা বলি, হরর মুভি, এগুলো আমি ইউজুয়ালি দেখি না, আমার ভালো লাগে না, আমার কাছে খুব সিক লাগে দেখতে।
আচ্ছা, কিন্তু এমনিতে মানে মানে আপনার কোনোদিন কি এরকম হয়েছে যে কারো কাছ থেকে শুনেছেন বা কখনো শুনে খুব ভয় লেগেছে বা এই সমস্ত জিনিস শুনলে কি ভয় লাগে?
না ভয় লাগে না আমার, আমার কাছে সবসময় এটা একটা সুপার মনে হয়, কারণ আসলে ভূত বলে কিছু নেই আমার কাছে মনে হয় না। তারপরও ভূত নিয়ে মানুষের অনেক ফোবিয়া আছে আমি জানি, এবং ভূত নামে তো এখন রীতিমতো একটা রেস্টুরেন্ট চেইনই আছে ঢাকায়, তো এবং সেখানে নাকি পিপল সংস মানে প্রচুর লোক যায় জাস্ট নামটার জন্যই, এবং সেখানে নাকি ভৌতিক পরিবেশে খাবার পরিবেশন করা হয়। তো আমার ছেলে ইতিমধ্যে একবার আমাকে বলেছে, আমাকে নিয়ে যেতে, আই এম প্ল্যানিং যে আমি একদিন নিয়ে যাব আমার ছেলেকে এই ভূত রেস্টুরেন্টটা দেখাতে।
আচ্ছা ওকে হাসান ভাই, অনেক মানে রাতে ফোন দিয়েছি এবং আপনি আবার সাড়াও দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই।
থ্যাংক ইউ সো মাচ, আমি আবারও রেডিও ফুর্তিতে কংগ্রেচুলেশন করি তাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আমরা কথা বলছিলাম হাসান মাসুদের সাথে, আমাদের আমরা সবাই জানি আমাদের অনেক অনেক পছন্দের একজন মানুষ, এবং তিনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন, এবং আমরা একে একে আপনাদেরকে আরো অনেকের সাথে কথা বলাতে চাচ্ছি এবং তারা সবাই আপনাদের আসলে ইনফ্যাক্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আসলে হয় কি যে আমরা একটা বছর আপনাদের সঙ্গে এত মানে যে ভূত এফএম যে একটা বছর আপনাদের সঙ্গে যে জার্নিটা, এই জার্নিটা সবসময় অনেক বেশি ভালো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই, কারণ আপনারা সবসময় সাথে ছিলেন, আপনারা হয় এটা এই শোতে আপনারা লিসনার হিসেবে থেকেছেন, অনেকে আপনারা এখানে গেস্ট হিসেবে এসেছেন, এবং এখনো দেখতে পাচ্ছি অনেকে এস এম এস পাঠাচ্ছেন। সান আমাদের এস এম এস পাঠাচ্ছেন এবং লিখেছেন ভূত এফএম রক্স, থ্যাংক ইউ সো মাচ। মাসুক আমাদেরকে বার্থডে উইশ করেছেন ভূত এফএম এর। ফাহিম সিলেট থেকে লিখেছেন যে আজকে অনেকদিন পর ভূত এফএম শোনার সুযোগ হয়েছে তার। সো আমাদের কাছে মনে হয় আরেকটা ফোন আছে এবং আমি দেখতে পাচ্ছি যে মাসুম বলছে। সো এই মুহূর্তে আমাদের সাথে ফোনে আছেন যিনি, তার যাত্রাকে সবসময় আপনারা গাইতে শোনেন এবং সবসময় যার গান আপনারা, যিনি মানে গান গেয়ে আপনাদের সবসময় মুগ্ধ করেন এবং আপনারা আমার অনেক পছন্দের একজন আর্টিস্ট, তিনি হচ্ছেন এলিটা। এলিটা কেমন আছেন? কিছু মানে বলেন আমাদের লিসনারদেরকে।
আমি ভূতের গল্প, ভূতের মুভিজ, যেকোনো কিছু যেগুলো কেউ যদি বলে যে ওই বাসাটা হন্টেড, মানে আমি ভূতের আশেপাশে নাই, আমি অনেক ভয় পাই এগুলো। আমি ভূতের কোন গল্পের বই, আমার শেষ ভূতি বই বলি, ভূতের কোন রকম বই কোন গল্প আমার কাছে নাই। আমি কোন হরর মুভি দেখি না এবং আপনার শোটা রাসু ভাই আমি শুনেছি বেশ কয়েকটা, এবং আপনার শোতে যেসব যারা গেস্টরা যারা আসে এবং ওদের স্টোরিজ গুলো শেয়ার করে, ট্রাস্ট মি, আমি 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 খুব ভয় পেয়েছি। তারপর মানে এটা বেশ পপুলার হয়েছে এবং আমি কি বলবো, এত মানুষ যে এত মজার মজার গল্প নিয়ে আসছে, এগুলো যে আসলে মানে ঘটে নাকি ঘটে না, ইটস ভেরি আনইউজুয়াল সিরিয়াসলি। তারপর আমি বলবো কংগ্রাচুলেশন, আপনি এটা নিয়ে অনেক রিসার্চ করেছিলেন আমার মনে আছে প্রোগ্রামটা শুরু করার আগে, এবং আপনি আপনি ডেফিনেটলি অনেক সাকসেসফুল এখন।
আসলে সত্যি কথা বলতে যে আমরা আসলে আমাদের যারা লিসনার রয়েছেন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি হেল্পটা পেয়েছি আসলে আমরা, সেই জন্যই। এবং আমি আমি এটাই আমি আমি মানে কি বলবো যে আমি চাইবো যে এলিটা যেন একটু সাহস করে এখন থেকে রেগুলার আমাদের সাথে থাকেন।
আনন্দ পায় এই প্রোগ্রামটা শুনে,
তাদেরকে থ্যাংকস দিবেন আমার পক্ষ থেকে প্লিজ। ওকে, এটা অনেক রাত্রে আসলে ফোন করা হয়েছে, তারপরে যে কথা বলছি আমরা তার অনেক ভালো লাগলো এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাদের বাকি আমাদের কিন্তু শোতে শুধুমাত্র যে মানে আজকে কিন্তু বেশ কিছু দারুণ দারুণ ঘটনা আছে, সেই ঘটনাগুলো শোনার আমন্ত্রণ দিয়ে আমরা শেষ করছি আর কি। আমরা কথা বলছিলাম এলিটার সাথে এবং এলিটা এতক্ষণ ধরে আপনাদেরকে শোনালেন তার ঘটনা যে তিনি ভূত অনেক ভয় পান আসলেই। ইনফ্যাক্ট তিনি আমাকে অনেকবার রিকোয়েস্টও করেছেন যে যেন আমরা মানে এই ভূত FM এই প্রোগ্রামটা যেন আমরা মানে এই প্রোগ্রামটা যেন আমরা বন্ধ করি, বাট সেটা শোনা হয়নি আমাদের পক্ষ, মানে আমরা কেউ শুনিনি এলিটার কথা। আমাদের ভূত FM চলছে এবং আপনাদের ভালোবাসার কারণে চলছে এবং চলবে যতদিন পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আর আমাদেরকে আরো একবার বলছি যে SMS তো করছেনই, আপনার SMS পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নামে। আমি যে কথা বলছিলাম যে মানে এখন অনেকেই আমাদের সাথে এখানে উপস্থিত হচ্ছেন এবং আমি একটা জিনিস বলতে চাই যে অনেকে তো নিজের এক্সপিরিয়েন্স পাঠানি, আপনার নিজের এক্সপিরিয়েন্স না হলেও চলবে, যদি এটা মনে করেন যে অন্য কারো এক্সপিরিয়েন্স কিন্তু আপনি জানেন সেটাও আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেন। আবার আপনার এলাকার যদি কোনো ঘটনা থাকে যেটা আর কি মানে চালু থাকে না, এরকম যে এই পুকুরটা নিয়ে অনেকগুলো ঘটনা আছে, এই কুয়াটা নিয়ে অনেকগুলো ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন মেলের মাধ্যমে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরও একজন বিখ্যাত মানুষ এবং যাকে আপনারা স্ক্রিনে সবসময় দেখেন, আপনারা বিজ্ঞাপনে দেখেন, টেলিভিশনের নাটকে দেখেন, তিনি হচ্ছেন সুমন পাটোয়ারি। সুমন ভাই আসসালামু আলাইকুম। এই তো সুমন ভাই ভালো, আমরা এই মুহূর্তে আসলে কিছুক্ষণ আগে কেক টেক কেটে আমরা মানে আনন্দ ফুর্তি করছি, আজকে ভূত FM এর এক বছর পূর্ণ হলো এবং সেই মুহূর্তে এত রাত্রেবেলা এই জন্য ঘুম ভাঙিয়ে আপনাকে ফোন দিয়েছি। ওকে আমি বন্ধ করে দিয়েছি, আমি বলছি যে আমরা একটু আগে কেক টেক কাটলাম এবং কেক টেক কাটার পরে তারপরে হচ্ছে আমরা আনন্দ ফুর্তি করছি এক বছর পূর্তিতে। অনেক রাত্রে আপনাকে ফোন দিয়ে ঘুমো ভাঙালাম এই জন্য যে আপনি আমাদের ভূত এফএম এর যে সমস্ত লিসনাররা রয়েছেন তাদের সাথে কিছু কথা বলবেন।
শোনো, আমি ভূতের স্বপ্ন দেখে দেখে ঘুমাইতেছিলাম আর তোমার শো শুরু হওয়ার পর আমি বুঝলাম যে বাংলাদেশে এত ভূত আছে।
আচ্ছা,
মানুষের এত ভূত আছে এই সময় আমার কোন ধারণাই ছিল না। ভূত এফএম শোনার পর থেকে মানে আমার মনে হচ্ছে যে মানুষের ভূতের সংখ্যা বেড়ে গেছে এবং তোমারও আমার একটা ভূত ভূত মনে হয়।
একটু আগে এলটা বলছে প্রোগ্রামটা বন্ধ করে দিতে, আপনি কি মানে সেই দিকে যাচ্ছেন মনে হচ্ছে?
আমি তো এই বিষয়ে একদমই একমত, কারণ হচ্ছে হলো গিয়ে যে মানে এই শো শুরু হলো এই ভূতের কাহিনী আমার শুনতে হয়, তারপর তোমার সাথে ব্যক্তিগত ভাবে দেখা হলো ভূতের কাহিনী শুনতে হয়, তারপর আমার রাতের ঘুম আরাম হয়ে যায়, তারপর আমি আমার ছোট ভাই ডাকি যাই আমার সাথে একটু শো এই করো সেই করো,
আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে আপনার সাথে কথা বলার পরেও আপনার আরো কিছু আমাদের গেস্ট রয়েছেন যারা দারুণ দারুণ কিছু ঘটনা আজকে শেয়ার করবেন, সেই ঘটনাগুলো শোনার আমন্ত্রণ জানাচ্ছি। অন্তত আজকে এক বছর পূর্তি, সেই জন্য অন্তত আমাদের সঙ্গে থাকবেন এটা আশা করছি আমরা।
আমি শুনতে চাই না, মানে ভূতের ব্যাপারটা হচ্ছে কি এরকম যে আসলে ঝাল খাওয়ার মতো, যে ঝাল কোন খাবার খাওয়ার মতো আমার আর খাবো না। হ্যাঁ, হাত বাড়াইছে তার বলে তো আর খাবো না। ভূতের কাহিনী হচ্ছে এরকম যে আমি সবসময় ভাবি যে ইনফ্যাক্ট তুমি জানো যে আমার কেউই শুনতে চাই না, আমি অপু বা সাদিয়া কেউই শুনতে চাই না কাহিনী, যে ভূতের কাহিনী শুনবো না, কারণ তাহলে রাতে ঘুমাইতে পারবো। তারপর হ্যাঁ, তারপর কি আসেন বা ভূতের ফেমে কাহিনীটা কেন দিয়ে শুনছি, সেই হচ্ছে আমাদের মানে আমাদের ডিসঅ্যাডভান্টেজ আর কি। আর তোমার অ্যাডভান্টেজ
শুন ভাই, একটু ভালো কিছু বলবেন লিসনারদেরকে আমাদের জন্য।
ভালো কিছু
জি
ভাই, মানে লিসনাররা মানে আপনারা মানে আপনার বাংলাদেশে ভূতের সংখ্যা কমান এবং রাষ্ট্রকে ভূত হওয়ার হাত থেকে রক্ষা করেন, কারণ ওর কাজকার এই ভূতের ফোন করতে করতে ওর কাজকার ওর ভূতের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও এখন ওই যে রাত ছাড়া কথা বলতে পারে না এবং পুরো নিষেধ করে প্রায় টানিয়েছে। হ্যাঁ, তো রাস্তার ভূতের ফোন বন্ধ করে দেওয়া উচিত।
থাক শুভ ভাই, কিছু বলতে হবে না,
জনমত গড়ে তুলবো ভূতের ফোন বন্ধ করা উচিত। কারণ এটা খাইনি শুনি আর আমার রাতের বেলা ধরো চট করে চোখ খুলে আমার মনে হয় যে ওরে বাবা এটা বোধহয় এটা উচিত।
কথাগুলো খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই আছি, আশা করি যে আজকে মানে মোটামুটি সবাই মিলে আমরা প্রোটেক্টেড একসাথে আছি, তো সমস্যা নাই। শুভ আমাদের সুমন পাটোয়ারির সাথে, এবং তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা এখন আপাতত আর মানে কি বলবো যে মোটামুটি ফোন বা কথা বলার পালা শেষ। এখন আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের মূল যে সমস্ত আয়োজন, যেগুলো আপনারা রেগুলার শোনেন। আমাদেরকে অনেকে এস এম এস করছেন, সেই এস এম এস গুলো পড়বো। ছোট্ট একটা ব্রেক নিব আমাদের সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য আবার নতুন করে, এবং সেই পর্যন্ত সবাই সাথে থাকুন, কোথাও যাবেন না, এবং রেডিও ফুতির সাথে থাকুন। আমি চটচট করে বলে দিই, আমি এখন দেখতে পাচ্ছি লাবণী আমাদের এস এম এস করছেন, শফিক এস এম এস করেছেন আমাদেরকে, খাদিজা এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন, মৃত্যুঞ্জয়, স্বপ্না, রাজু এস এম এস করেছেন আমাদেরকে, ফুর্তি ভূত এস এম এস করেছেন, ভ্যাম্পায়ার আমাদের এস এম এস করেছেন, আরো অনেকে এস এম এস করেছেন। এবং এস এম এস করার নিয়মটি বলেই আমি একটা ছোট্ট ব্রেকে যাব। আর এস এম এস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং যারা ইমেল পাঠাতে চান, অর্থাৎ আমাদের স্টুডিওতে এসে যারা পার্টিসিপেট করতে চান ভূত এফ এম এর প্রোগ্রামে, এবং যারা চান যে তাদের ঘটনাটা অবশ্যই পড়ে শোনানো হোক, তারা অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার যতদূর মনে পড়ে আমরা শুরুর শোতে যে গানটা প্লে করেছিলাম, আজকেও আবার সেই ব্রেকে সেই গানটাই প্লে করছি, মাইকেল জ্যাকসনের ঘোস্ট। চলুন শুনে আসি গানটি, স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:46 এবং চলছে ভূত এফএম। ভূত এফএমের এক বছর পূর্তি হয়ে গেছে এবং আমরা দ্বিতীয় বছরে পা দিয়েছি আর কি। আর সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, রেডিও ফুটির পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকেই, কারণ আপনারা এতদিন সঙ্গে ছিলেন বলেই এতটা দূর আমরা হাঁটতে পেরেছি, একটি বছর আমরা পার করে ফেলেছি এবং আশা করছি আরও সামনে এগিয়ে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমাকে মৌসুমী এসএমএস করেছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং সবার মতো তিনিও আমাদেরকে উইশ করেছেন, থ্যাংক ইউ মৌসুমী আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও নাজিয়া এসএমএস করেছেন মালিবাগ থেকে, হ্যাপি বার্থডে জানি, আচ্ছা তিনিও উইশ করেছেন। আমাকে এসএমএস করেছেন তায়েবা এবং তিনি অনেক পছন্দ করেন ভূত এফএম সেটা জানিয়েছেন। ইসরাত আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন নওশিন সাইরা এবং তিনি থ্যাংকস জানিয়েছেন ভূত এফএম কে। থ্যাংকস আসলে আপনাদের প্রাপ্য, কারণ আপনারা এত কষ্ট করে এই শোটা শোনেন এবং আপনারা এত কষ্ট করে আমাদেরকে এসএমএস পাঠান। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে কক্সেস বাজার থেকে আরিফ, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে টগর, টগর এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন হিমাভূত, আমাদেরকে এসএমএস করেছেন আসিফ, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লিখন রুয়েক থেকে এবং তিনি বার্থডে উইশ করেছেন ভূত এফএম কে। আর অনুপ আমাদেরকে চিটাগং থেকে এসএমএস করেছেন, তিনিও বার্থডে উইশ করেছেন ভূত এফএম কে। আমাদেরকে মাইনুল এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সালমান, এছাড়াও সালাম এসএমএস করেছেন, এসএমএস করেছেন মুন্না মেহেদি এবং তিনি ফ্যাশন থেকে মেহেদি, তিনি কক্সবাজার থেকে এসএমএস করেছেন এবং সজীব আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে। এছাড়াও ইস্তিয়াক রাব্বি আমাদেরকে চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি এসএমএস করতে পারেন শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নম্বরে। তবে আমার কাছে একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। যে ঘটনাটা হচ্ছে যে একজন লিখেছেন আমার নাম পার্সিয়ান প্রিন্স, আর আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, জানি না কেমন লাগবে ঘটনাটা। কিছুদিন আগের কথা, আমি উত্তরা থেকে প্রতিদিনের মতো ভার্সিটির উদ্দেশ্যে আমি, আচ্ছা তিনি হচ্ছে নাবিস্কোতে আসেন এবং প্রভাতী বনশ্রী বাসে একটা বাসে তিনি ওঠেন এবং সেই বাসে তিনি বলছেন যে আমিও অনেক কষ্ট করে দাঁড়িয়ে যাচ্ছি, এমন সময় আমার চোখ বাসের ভেতরে লুকিং গ্লাসে পড়ে, দেখলাম যে, আচ্ছা আমি ঘটনাটা একটু বুঝিয়ে বলি যে তিনি আসলে বাসে করে অনেক ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা বাসে করে এবং অনেকের সাথে সাথে তিনিও বেশ গাদাগাদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং নিশ্চয়ই ওই সময় আমাদের যেটা হয় আর কি, আমাদের চোখ খোঁজে নিজের বসার মতো একটা সিট এবং তিনিও চোখ দিয়ে সেই সিটই খুঁজছিলেন এবং তিনি দেখলেন যে 4 নম্বর রোতে একটা সিট খালি আছে, পাশের সিটে একজন মহিলা বসে আছে। ভাবলাম সিটটা মহিলার মালামাল আছে, আর তা না হলে কেউ না কেউ সিটে বসে আছে, তাই লক্ষ্য করলাম না। এবং তিনি বলছেন যে বনানী যখন গেলাম তখন অনেক লোক নেমে গেল, এমন অবস্থায় দাঁড়ানোর লোক কম, 3 জন দাঁড়িয়ে আছে, আমি একটু পেছনের দিকে গেলাম এবং 3 নম্বর রোর কাছে গেলাম, দাঁড়িয়ে আছি, তখন চোখ পড়ে 4 নম্বর রোর দিকে, দেখি মহিলার পাশে একজন বুড়ো লোক বসে আছে। মহিলা, আচ্ছা মনে করলাম বুড়ো লোকটা দাঁড়িয়ে ছিল বলে হয়তো মহিলা ওনার মালামাল নিচে নামিয়ে রেখে লোকটিকে বসবার জায়গা করে দিয়েছে। কিন্তু এরপরেই তিনি যখন আবারও গ্লাসের দিকে তাকালেন তখন দেখলেন যে মহিলা একা বসে আছে। তিনি যখন সামনাসামনি দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে এবং তিনি যখন গ্লাসের মধ্যে দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে কেউ বসে নেই। সো এই হচ্ছে ঘটনা। আমি জানি না যে এই ঘটনার কোন এক্সপ্লেনেশন আছে কিনা, আমি জানি না, আমি পড়ে কিছুই বুঝতে পারিনি। মানে খুব অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চলার পথেই, আমাদের চারপাশে এরকম উদ্ভট সব ঘটনা ঘটে, নিশ্চয়ই আপনাদের সাথেও ঘটে এবং আমরা সেই বড় ঘটনাগুলো যদি আপনারা আমাদেরকে জানাতে চান তাহলে ইমেল করুন, লিখে ফেলুন ভূত এফএম @radiofurti.fm এই ঠিকানায়। আর সেই সাথে আমাদের একজন গেস্ট রয়েছেন, এর আগেও তিনি আমাদের সাথে কথা বলেছেন, আজকে উপস্থিত রয়েছেন আমাদের সাথে রহমানি ভাই। রহমানি কেমন আছেন?
জি রাসেল ভাই ভালো আছি।
ভালো আছেন, ওকে। রহমানি আজকে কি ঘটনা এক্সপেক্ট, একটা ভালো ঘটনা এক্সপেক্ট করছি আপনার কাছ থেকে, সবসময় ভালো ঘটনা আপনার কাছ থেকে পাওয়া যায়, আজকেও নিশ্চয়ই কোনো একটা ঘটনা, এটা কি আপনার নিজের সাথে ঘটা নাকি অন্য কারোর সাথে ঘটা? সেটা
না, এটা আমার খুব কাছের কয়েকজন বন্ধুদের সাথে ঘটনাটা ঘটেছে, আমি আজকে সেটাই বলবো আপনাদের।
প্লিজ।
তো তার আগে রাসেল ভাই, মানে আমরা যারা ভূত এফএম এর শ্রোতা, সেই শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে এবং ভূত এফএম টিমকে অভিনন্দন জানাতে চাই।
থ্যাংক ইউ।
কারণ আমরা খুব ছোটবেলায় গ্রামে মায়ের কোলে বসে বা দাদির কোলে মাথা রেখে আমরা এই সমস্ত গল্পগুলো শুনতাম, তো এই নগর জীবনে ভূত এফএম সেই ঘাটতিটা কিছুটা হলেও মানে আমাদের পূরণ করে।
থ্যাংক ইউ,
এই কারণে আপনাকে অভিনন্দন। তো আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে, এটা 1997 সালের ঘটনা। আমার অনেক প্রায় 25-30 জন বন্ধু মিলে একটা পিকনিকের আয়োজন করে যে তারা পিকনিকে যাবে। আমি সঙ্গত কারণে তাদের নাম এবং জায়গাটার নাম
প্লিজ
আমি বলব না। তো তারা পিকনিকের আয়োজন করে, তো সকাল 6টায় মানে ভোর 6টায় তাদের রওনা দেওয়ার কথা। তো সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তারা মানে কেউ ঠিক মতো ঠিক সময় আসতে পারে নাই সেখানে।
আচ্ছা,
কেউ হয়তো 6টায় আসছে, কেউ 6:30, কেউ 7টায়, তো এরকম নর্মালি যে যার মতো সময় আসছে। এবং মুষলধারে বৃষ্টি যাকে বলে, একদম মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেদিন। তো মোটামুটি 8-9 বেজে গেছে সকাল, তো সবাই চলে আসছে তার মধ্যে, কিন্তু গাড়ি তখন আসে নাই, যে বাসটা ওরা ঠিক করেছিল সেই বাসটা তখনও আসে নাই।
আচ্ছা,
তো এই করতে করতে মানে প্রায় 1-1:30 বেজে গেছে, তবুও বাসটা আসে নাই।
আচ্ছা,
তখন সবাই মিলে যার কাছ থেকে বাসটা ঠিক করেছিল তার কাছে যাই। তার কাছে গিয়ে বলে যে এরকম, আমরা তো আপনার গাড়িটা নিয়েছিলাম, তো গাড়িটা তো কি ব্যাপার। তো ওনার গাড়িটা দুর্ভাগ্যক্রমে সেদিন আশেপাশে কোথাও একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে।
আচ্ছা,
যার কারণে ও গাড়িটা পাঠায় নাই, আর ওর একটু খামখেয়ালিপনার কারণে সে আবার কোনো গাড়ি ঠিক করে দেয় নাই। তবে ওরা যখন গেছে তারপর বলার পরে তখন বলছে যে এরকম ব্যাপার, আমি দুঃখিত পাঠাতে পারি নাই, তো ঠিক আছে আমি আপনাদের একটা গাড়ি ঠিক করে দিচ্ছি। ওইখানে আবার ওদের ভিতরে আবার মত দ্বিমত শুরু হলো, কেউ বলছে যে না এখন তো 1:30-2 বেজে গেছে, এখন আমরা মানে পিকনিকে গিয়ে কি করব।
আচ্ছা,
পিকনিকের জায়গাটা হচ্ছে নওগাঁ পাহাড়পুর।
আচ্ছা,
তো অনেকে বলছে যে না, আবার অনেকে বলছে যে না আজকে বের হয়েছে, অনেককে যেতে দিতে চাচ্ছিল না অভিভাবকরা, আজকে আমরা চলে যাব, যাই হোক হোক চল অন্তত ঘুরে আসা হবে। তো এভাবে চলতে চলতে একসময় সবাই রাজি হলো এবং যে গাড়িটা ঠিক করে দিল মোটামুটি সে গাড়িটা বিকেলের দিকে আসলো, 3:30-4:00 দিকে। তো রওনা হবার পরে রাস্তায় আবার এক সময় টায়ার পাংচার হয়েছে ওই গাড়ির, এবং আমাদের এক বন্ধুর পা কেটে গেছিল, সেই মানে ওই সিটটা মানে ওই টায়ারের উপরেই সে বসা ছিল গাড়ির ভিতরে। তো এভাবে করতে করতে গাড়িটা মানে অনেক দেরি করে, প্রায় বৃষ্টি কিন্তু তখনও হচ্ছে, এবং মানে ওই সময়টা পুরো বাংলাদেশে, যে কিছুদিন আগে যেরকম বৃষ্টি হলো ওই সময় মানে ওইরকম পুরো বাংলাদেশে বৃষ্টিটা হচ্ছিল। তো তারপর তারা মোটামুটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গিয়ে ওই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায়। তারা পৌঁছানোর পরে এখন রান্না করার জন্য তো মানে জায়গা লাগবে, আর ওই সময়টা চারদিকে বৃষ্টি হচ্ছে, এখন মানে কোথায় রান্না করবে সেটাও তারা ঠিক করতে পারছে না। তো যাই হোক, একটা ওই পলিথিন বিভিন্নভাবে বিভিন্ন দিকে দিয়ে একটা রান্না করার জায়গা তারা মানে ঠিক করে।
আচ্ছা,
তো মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে ওরা যেভাবে বাসায় বাড়িতে বলেছিল যে আমরা মোটামুটি রাতের ভিতরে চলে আসবো 8-9 মধ্যে, আর ওইখানে ওরা মোটামুটি 6:30-7 দিকে তারা পৌঁছেছে ওইখানে গিয়ে।
আচ্ছা,
তো যার কারণে এখন অনেকে বলছে যে যাই হোক আসছি, খাওয়া দাওয়া করার দরকার নাই, আমরা চলে যাই। আবার অনেকে বলছে যে না, আমরা যখন এসেছি তখন মানে পিকনিকটা ভালো মতো করে তারপরে যাব। তো এইরকম ভাবে অনেক কথা হওয়ার পরে সবাই একটা সিদ্ধান্তে আসলো যে আচ্ছা ঠিক আছে, কি বলে ভিতর থেকে তিনজন বলল যে ঠিক আছে আমরা তাহলে মানে বাসায় বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিই যে আমরা এরকম ব্যাপার, এখানে দেরি হয়েছে আসতে, যার কারণে আমাদের যেতে দেরি হবে, না হলে তো বাসায় চিন্তা করবে, কারণ যখন তাদের পৌঁছে যাওয়ার কথা তাদের বাড়িতে তখন তারা আসছে স্পটে,
মানে শুরু করবে কেবল,
শুরু করবে
সেই মুহূর্তে।
তো বলে যাচ্ছে ঠিক আছে, তো ওইখান থেকে তিনজন, ওইখানে তখন তো মোবাইল স্বাভাবিকভাবেই নাই, এবং মানে আমাদের ওইখানে অ্যানালগ ফোন ডিজিটালও না। তো বাজারে গিয়ে মানে একটা ফোনের দোকান পাওয়া গেল, তারপরেও মানে ফোনের দোকানে অনেকগুলা তার বের হয়েছিল নাকি, তারপর ওগুলো জোড়া টোড়া দিয়ে বিভিন্ন ভাবে মানে অনেক হাঙ্গামা করার পরে লাইনটা
পাওয়া গেছে,
না লাইনটা তারপরেও পাওয়া যায় নাই।
এখন
কি তাহলে মানে শহরে গিয়ে মানে জয়পুরহাট ওখান থেকে ট্রেন আছে, সম্ভবত 2 স্টেশন পরে হয়তো স্টেশনটা। তো এখন ট্রেনের তো সময় ঠিক নাই, কখন আসে কখন যায়। তো বলছে যে ঠিক আছে, তাহলে ওরা তখন একটু সামনে গিয়ে মানে ওইখানে আবার ভ্যানের মতো রিক্সা আর কি, দুই পাশেই থাকে,
মানে বসার জায়গা দুই পাশে মাঝখানে।
তো তিনজন সেখানে গেছে, তো দেখে যে তিন চারটা ভ্যান দাঁড়ানো, তো ওদেরকে গিয়ে বলছে যে এরকম ব্যাপার, চলেন। তো ওরা আর যাবে না সেখানে, বলছে না যাবো না, যত টাকাই দেন আমরা যাবো না ওইদিকে। তো ওরা ওইখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে নিজেদের ভিতরে গল্প করছে যে কি ব্যাপার কি করি এখন। আর ওইদিকে কিন্তু রান্নাবান্না আয়োজন চলছে পিকনিকের, তিনজন ওইদিকে। তো এই সময় ওদের কাছে একটা লোক আসে, লোক এসে বলে যে কি ব্যাপার আপনাদের। তো ঘটনা খুলে বললো, বলছে আপনাদের লাগবে, ভ্যান লাগবে? বলছে হ্যাঁ। বলছে পাশে আমার বাড়ি, চলেন আমি মানে আপনাদেরকে নিয়ে যাব।
আচ্ছা,
তখন ওর সাথে টাকা পয়সা নিয়ে কিছু কথা হয়েছে, দিয়ে তারপরে ওই পাশেই একটা গলি দিয়ে তারা ওই ব্যক্তির বাড়ি থেকে গিয়ে ভ্যানটা নিয়ে আসে এবং ভ্যানের উপরে তারা উঠে রওনা দেয়। রওনা দিতে দিতে ওই ভ্যানওয়ালাই নাকি তাদের বলছে যে জায়গাটা ভালো না, তো সুতরাং আপনারা আশেপাশে অনেক কিছু দেখতে পারেন, তো এটা নিয়ে কোনো মানে চিৎকার চেঁচামেচি করার দরকার নাই, আপনারা আপনাদের মতো থাকবেন, কোনো সমস্যা হবে না। তো স্বাভাবিকভাবে এই কথা বলার পরে ওরা বিষয়টা ওইভাবে নেয় নাই, কিন্তু এই কথা বলার পরেই তো ওরা আরো মানে ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার,
উনি কেন বলছেন এই কথা,
উনি কেন বলছেন এই কথা। তো চারপাশে কোথাও কোথাও মানে মাঠ, অনেক মাঠ, ধান ক্ষেত যেটা আর কি, মানে লোকালয় খুবই কম।
আচ্ছা,
আর তাদের এই মতো কলা গাছ, কলা গাছের বাগান, এরকম ভাবে তারা মানে পার হচ্ছে। তো ওইখানকার এক বন্ধু আবার আমাকে বলছে যে মানে মাঝে মাঝে প্রায় পাঁচ ছয়টা লোক একসাথে কথা বললে যে এরকম মানে মানে গুনগুন করলে যে এরকম আওয়াজটা হয়, কেওয়াজটা হয়, তো ওইরকম কেওয়াজ ওদের তিনজনের ভিতরে আবার মানে একজন পাচ্ছে। তো ও আবার পাশের জনকে বলছে যে কোনো কি আওয়াজ শুনতে পাচ্ছিস? তো আবার একজন বলছে যে না আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না। ওরা নিজেদের ভিতরেই কথাগুলো বলছে, আর ওই ভ্যানওয়ালা আর কিন্তু কথা বলে নাই তারপরে। তো এভাবে তারা গেছে, অনেক দূর গেছে, আর জ্যোৎস্না রাত ছিল, মানে আলোর কারণে সবকিছু দেখা যাচ্ছিল, লাইট টাইট কম ছিল, কিন্তু মানে চাঁদের আলোর কারণে সবকিছু দেখতে পাচ্ছিল তারা। এইভাবে যাওয়ার পরে একটা সময় তারা মানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, যে বাচ্চা কাঁদছে। তিনজনই খুব অবাক হয় যে মানে এখানে তো কোনো বাড়ি দেখছি না, চারদিকে মাঠ, এবং তখন ধান কাটা হয়ে গেছে, চারদিকে ফাঁকা 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 মাঠ। তো এই সময় মানে এখানে কে? তো ওরা এবার ওই মানে ভ্যান থেকে দেখতে পাচ্ছে যে যখন কান্নাটা হয় তখন রিক্সা ভ্যানওয়ালা ভ্যানটা থামিয়ে দিয়েছে। তো ওরা ওই ভ্যানের উপর থেকে দেখতে পাচ্ছে, ওরা মানে তাকিয়ে দেখছে যে একজন মহিলা কোলে একজন বাচ্চা নিয়ে মানে ওই তাদের কাছে আসছে। তো ওইখানে স্বাভাবিকভাবে ওরা এখন চিন্তা করছে যে কি ব্যাপার, এরকম পরিবেশ পরিস্থিতিতে আশেপাশে কোনো বাড়িও দেখছি না, তো এ আবার কোথা থেকে আসলো, নিজেদের ভিতরে এরকম গল্প করছে। পরে মহিলা ভ্যানটার কাছে এসে বলছে যে এরকম ব্যাপার, আমি একটু ঝামেলায় পড়েছি, আমি আপনারা তো সামনে যাচ্ছেন, আমি সামনে কোন একটা জায়গার নাম বলে যে আমাকে ওখানে একটু নামাই দিয়েন। তো এরা তো মানে মুখে মুখে তাকাচ্ছে, এখন কেউ আবার ভাবছে যে এত রাত্রে একজন মহিলা এখন রাগ করেও তো চলে আসতে পারে, হ্যাঁ এখন কার মানে আমরা নিয়ে গিয়ে রাখবো, আবার কোন কি ঝামেলা থেকে কি ঝামেলা হবে। তো অনেকে মানে আবার সিদ্ধান্ত দিতেও পারছে না যে না নিব না। তো ওই ভ্যানওয়ালাই কেমন যেন একটা মানে সম্মতি দিল এবং মহিলাটা মানে ভ্যানে উঠল। ভ্যানে ওঠার পর বাচ্চাটা তখনও কাঁদছে, তো কিছুক্ষণ পরে বাচ্চার কান্নাটা বন্ধ হয়েছে, আর ওরা ওই তিনজন একদিকে আর মহিলাটা একদিকে, তো তাকাতে ইতস্তত বোধ করছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, মানে ওই তিনজন গল্প মানে তিনজন তিনজনের ভিতরে গল্প করছে, কিন্তু মহিলাটা মহিলার মতোই আছে। আর ভ্যান চলছে, চলতে 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 মানে এর ভিতরেই ওরা কিন্তু মানে ভয় পেয়ে গেছে অলরেডি, যে মানে এরকম মানে চিনি না সেরকম একটা জায়গা থেকে। তো কিছু দূর যাওয়ার পর ওই মহিলা তখন বলছে যে হ্যাঁ আমি চলে আসছি, এখানে আমাকে নামাই দেন। দিয়ে তখন নামাই দেয় ভ্যানওয়ালা। বলছে যে আমি তো পাশে গলি আছে রাস্তার, বলছে আমি তো এখান থেকে যেতে পারবো না, তো দুই তিন মিনিটের রাস্তা, আমাকে একটু আগাই দেন। তো ওরা কিছু বলার আগেই দেখে যে ওই ভ্যানওয়ালা ওদের ওই মহিলার সাথে যাচ্ছে। যাওয়ার আগে ওকে বলল, ওদেরকে বলছে যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি চলে আসতেছি কাছে, দিয়ে সে চলে যায়। তো ওরা নাকি প্রায় মানে 30-40 মিনিট ওইখানে দাঁড়ায় আছে, ভ্যানওয়ালা আসে না। এখন ওরা নিজেরা নিজেদের ভিতরে বলছে যে কিভাবে আমাদেরকে তো বললো যে মানে 2-3 মিনিট লাগবে, এখন তো মানে প্রায় 35-40 মিনিট হয়ে গেছে, গেল কোথায়। তো তিনজন মিলে বলছে যে চল তাহলে, যেহেতু 2-3 মিনিট বলেছে তাহলে সামনে গিয়ে হয়তো তাকে পাওয়া যাবে, বলছে চল। তো ঘটনাটা মানে এখানেই শুরু। যাওয়ার পর তারা মানে খুঁজছে যে মানে সে কোথায় গেল, এবং যেভাবে বলেছিল মহিলা যে এখানে বাড়ি, তো এখানে কোনো বাড়ি ছিল না, গাছের কিছু ঝোপঝাট ছিল, কিন্তু মানে দূর থেকে মনে হচ্ছিল যে এখানে বাড়ি থাকতে পারে, কিন্তু সেটা মাছ এবং ওই গাছের ঝোপঝাট, বড় গাছ, কিন্তু সেখানে কোনো থাকার জায়গা নাই। তো ওরা অবাক হয় যে মানে এরকম তো হওয়ার কথা না, তাহলে মানে দুজনেই গেল কোথায়। কিছুক্ষণ পরে ওদের ভেতর থেকে একজন লক্ষ্য করে যে মানে দুইজনই একদিকে মুখ করে বসে আছে। বসে থাকার পর একজন লক্ষ্য করে তখন ওদের দুইজনকে দেখায়। ওরা দুইজন দেখার পরে মানে বিষয়টা তারা বুঝতে পারছিল, যেহেতু চাঁদের আলো ছিল, বোঝা যাচ্ছিল আর মাঠের ভেতরে। তো বিষয়টা হয়েছে এরকম যে দুইজন বসে আছে এবং তারা দেখছে যে ওই দুইজন মিলে ওই বাচ্চাটাকে খাচ্ছে।
আচ্ছা,
ওরা দুইজন এই ঘটনাটা দেখছে, ওরা তিনজন এই ঘটনাটা দেখছে। দেখার পরে ওদের ভেতর থেকে আবার একজন বলছে যে এরকম ব্যাপার, এখন তো ঘটনা ঘটে গেছে, এখন যদি আমরা ভয় পাই তাহলে এখান থেকে বের হওয়াটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, সুতরাং চল আমরা মানে যা দেখেছি না দেখার একটা ই করে আমরা চলে যাই। এখন ওরা কিন্তু খেয়াল করে নাই, যারা মানে ওই মহিলা এবং ওই ভ্যানওয়ালা, এরা তখন ওই দৃশ্য দেখে মানে রাস্তায়, মেন রাস্তায় উঠে দৌড়াতে লেগেছে। কতক্ষণ মানে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা একটা মসজিদে গিয়ে, মসজিদের সম্ভবত খাদেম ওকে ঘুম থেকে উঠিয়ে মানে পুরো ব্যাপারটা বলেছে যে এইরকম ব্যাপার। ওদের ভেতর একজন কিন্তু প্রায় মানে এরকম ভয়ে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হওয়ারই কথা। খাদেমকে সমস্ত ঘটনা খুলে বলে যে এই বিষয়ে এই ঘটনা। তখন খাদেমও তো অবাক যে বাবা তোমরা মানে এত রাত্রে এই পথে কেন, হ্যাঁ এখানে তো সচরাচর কেউ আসতে চায় না, তোমরা এত রাত্রে। তখন বললো যে চাচা এরকম ব্যাপার, আমরা তো জানি না, এই ঝামেলায় পড়েছি যার কারণে আমরা মানে এখানে আসছিলাম। পরে ওই ব্যক্তি মানে মসজিদের ওই খাদেম প্রায় 4-5 জনকে আবার ঘুম থেকে উঠিয়ে ওদেরকে মানে পিকনিক স্পটে রেখে আসার ব্যবস্থা করে, এবং তারপরে ওইখানে ওই অবস্থায় গিয়ে সব ঘটনা টটনা খুলে বলে। তারপরে ওরা আর মানে ওইখানে দেরি করে নাই, চলে আসছে।
তো এই ছিল ঘটনা, বুঝতেই পারছি, এবং ঘটনাটা যথেষ্ট ভয়ঙ্কর, এবং এরকম যদি কারোর চোখের সামনে ঘটে তাহলে আমার কাছে এই জিনিসটা মনে হয় মাঝে মাঝে যে সত্যি যদি এত কিছুই ঘটে, মানে এই সমস্ত প্যারানর্মাল ব্যাপারগুলো মানুষকে মানে কেন যেন মানে কোন একটা শক্তি তারা তাদের সেই অ্যাক্টিভিটিসগুলো কেন যেন মানুষকে দেখাতে চায়, আর সেই জন্য ঘটনাগুলো ঘটে। এই যে খাওয়া একটা বাচ্চা, একটা মহিলা এবং একজন ভ্যানওয়ালা, তারা মিলে একটা বাচ্চাকে খাচ্ছিল, এটা হয়তো তাদেরকে না দেখালে এমন কোনো ক্ষতি ছিল না, তারপরে তাদেরকে দেখতে হয়েছে বা তারা দেখেছে। আচ্ছা যাই হোক, শান্ত আমাকে SMS করেছেন ফ্রম খুলনা, লিখেছেন বার্থডে উইশ করেছেন, উইশ করেছেন আমাকে অরণি ভূত FM এর, এবং উইশ করেছেন সাদিয়া, লিখেছেন ভাইয়া ভূত FM, ভূত FM এর বার্থডে উপলক্ষে আপনাকে যারা শুনছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস। ওকে, জহির খান লিখেছেন সিলেট থেকে যে আমরা ভূত FM অনেক তাদের ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কাউসার লিখেছেন যে আমার, আচ্ছা তিনি লিখেছেন যে কাউসার অ্যান্ড ইমন লিখেছেন বার্থডে উইশ করেছেন আর কি। মহসিন লিখেছেন, মহসিন এবং এটা আরেক কাউসার, স্পেলিংটা আলাদা, মহসিন এবং কাউসার তারা রাজশাহী ক্যাম্পাস BBA ডিপার্টমেন্টে তারা পড়াশোনা করেন। তারা লিখেছেন যে আমাদের ফাইনাল এক্সাম, তারপরও ভূত FM শুনছি। মাশাআল্লাহ, আপনারা তো মানে ভূতের কোন রেজাল্টের জন্য কিন্তু ভূত এফএম দায়ী থাকবে না। শফিউল আমাদের লিখেছেন যে রাসেল ভাই তুমি আমার এসএমএস পড়ো না কেন, আমরা সব বন্ধুরা মিলে ভূত এফএম শুনছি। বিকি ভূত এফএম কে উইশ করেছেন, এছাড়াও উইশ করেছেন আমাদেরকে আমাদেরকে মিনহাজ ফ্রম মির্জাপুর, এছাড়াও আমাদেরকে প্রসেনজিৎ এসএমএস আমাদেরকে উইশ করেছেন। মিসা গল্প শেয়ার করতে চান, আমি তাদেরকে তাকে বলবো যে ভূত এফএম অদারওয়াইজ radiofurti.fm এখানে ইচ্ছাগুলো আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন। ভূত এফএম, হ্যালো রাসেল ভাইয়া, হাউ আর ইউ? আমি মানিক, তিনি সিরিয়াল থেকে এসএমএস করছেন এবং তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি যে আচ্ছা ভূত এফএম নিয়ে তিনি এখন ভূত এফএম এর সাথে থাকতে পেরে অনেক খুশি। তো যারা এখন আমাদের এসএমএস পাঠানি বা এসএমএস পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলবো যে শাউট লিখুন, মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমাকে দেখতে পাচ্ছি তনুজ এসএমএস করেছেন, এসএমএস করছেন আমাদেরকে শাফাত, এসএমএস করছেন হৃদয়, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ত্রিনা মুন্না মোহাম্মদপুর থেকে বার্থডে উইশ করেছেন, এছাড়াও আমাদেরকে আফ্রিদি এসএমএস করেছেন, এসএমএস করেছেন বাঁধন বাবু, এসএমএস করেছেন আসমা, এসএমএস করেছেন, এসএমএস করেছেন শাহিন, হীরা, উজ্জ্বল, রাজীব, ক্যামেলিয়া সহ আরো অনেকে। আমরা আরেকটা ঘটনায় যাব, আর ইন দ্য মিন টাইম আপনারা এসএমএস করতে পারেন, আমরা নেক্সট ঘটনায় যাই। আপনার নামটা একটু বলবেন সবাইকে। হ্যাঁ প্লিজ।
দেশে এবং দেশের বাইরে যারা ভূত এফএম শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং আজকে ভূত এফএম এর এক বছর পূর্তি উপলক্ষে এই জন্মদিনে আমাকে আনার জন্য ভূত টিমকে সহ ভূত এফএম এর সবাইকে সর্বোপরি রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি রাজু, রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র ছিলাম, আমার বাড়ি বাগেরহাট। তো ঘটনাগুলা আমি যে ঘটনাগুলো বলবো বাগেরহাটেরই ঘটনা, আর
আমি সুন্দরবন নিয়ে ঘটনাটা একটু শুনতে চাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওটা বলছি।
মানে আমরা বিভিন্ন জায়গায় ঘটনা শুনছি, আমরা চট্টগ্রামের ঘটনা শুনছি, আমরা রাজশাহীর ঘটনা শুনছি, আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা শুনতে পেরেছি, বাট এখনো আমরা সুন্দরবন নিয়ে কোনো ঘটনা এই পর্যন্ত শুনি নাই, সো আমরা এখন শুনি।
আচ্ছা ধন্যবাদ আপনাকে। সুন্দরবন আমার দাদির আব্বা, অর্থাৎ আমার আব্বার নানা, উনি নাম হচ্ছে তসিরুদ্দিন।
আচ্ছা,
তো এটা অনেক আগের ঘটনা, আমার দাদি মারা গেছে 2002 সালে। তো দাদি যখন ছোট ছিলেন, দাদি ছোটবেলার ঘটনা, অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিলেন, তো দাদির আব্বা উনি ছিলেন কবিরাজ, অর্থাৎ আমাদের ওদিকে যা বলে যে গুণিন বা এই জাতীয় কিছু।
আচ্ছা,
তো ওনার শখ ছিল যে প্রতি বছর উনি, এটা শখের বসে হোক আর রেগুলারলি করা হোক, যে প্রতি বছর একবার উনি সুন্দরবন যাবেন।
আচ্ছা,
হয়তো হরিণ শিকার করতেন, গোলপাতা কাটতেন বা গাছপালা মধু সংগ্রহ করতেন, এবং সাথে একটা অনেক 10-12 জনের একজন টিম নিয়ে যেতেন আর কি।
আচ্ছা,
তো
গুণিন ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা আপনি বলেন গুণিন ব্যাপারটা কি?
বিষয়টা হচ্ছে যে উনি মন্ত্রতন্ত্র জানতেন, এবং এই বিষয়টা দিয়ে আসলে যে মানুষের উপকার করা যায় বা বিভিন্ন অ্যাবনর্মাল বা প্যানর্মাল যে ঘটনাগুলো ঘটে, যে একটা সমস্যা হয়েছে সমস্যার সমাধান সে হয়তো করার জন্য চেষ্টা করছে। আসলে যেকোনো জিনিস এর পেছনে ঘটনা ঘটার বা যেকোনো দায়ী ঘটুক সবকিছু তো সৃষ্টিকর্তা, যে ধর্মে বিশ্বাস করেন এটা তার দ্বারাই হয়ে থাকে, তো যেটা মাধ্যম বা ওসিলা এরকম। তো উনি মন্ত্রতন্ত্র বা এই জাতীয় মন্ত্রতন্ত্র জানতেন। তো যখন সুন্দরবন যেতেন উনি বাড়িতে উনি কুকুর এবং বিড়াল দুইটাই পুষতেন, তো ওনার পোষা বিড়াল ছিল। সুন্দরবন যখন যেতেন ওই এলাকায়, যে এলাকাতে সুন্দরবনের যে এরিয়াতে উনি যেতেন, ওই এলাকার বাঘকে তিনি মন্ত্র দিয়ে বন্ধ করে যেতেন, অর্থাৎ বাঘ ওই এরিয়া আসতে পারবে না। তো এটা হতো বাড়িতে যখন, বাড়ি থেকে শেষবার যখন যান উনি, উনি এবং ওনার ছোট ভাই এবং সহ ওনাদের সঙ্গে যারা আরো 8-10 জন, এইভাবে মোট 10-12 জনের মতো শেষবারের মতো যান, এবং ছোট ভাইকে সাথে নিয়ে। তো যাওয়ার আগে উনি বাড়িতে বিড়ালকে মন্ত্র দিয়ে বন্ধ করে একটা ঘরের একটা নির্দিষ্ট জায়গাতে রেখে যান, এবং এটাকে ধামা, অর্থাৎ বেতের যে তৈরি আপনার ধামা বলে আমাদের এদিকে, এটা দিয়ে উপর করে ঢেকে, অর্থাৎ বিড়ালকে ধামা দিয়ে মন্ত্র দিয়ে পরে ঢেকে রেখে যাওয়া হতো। আর ওইদিকে উনি যে এলাকায় যেতেন ওই এলাকার বাঘকে বন্ধ করে, অর্থাৎ বাঘ আসতে পারবে না, এটাকে বন্ধ করে যাওয়া হতো। আর বনে আসলে এই ধরনের অনেক ঘটনা, ঘটে এবং আমরা জানি যে বনে বনদেবতা থাকে বা এরকম অনেক বিশ্বাস আছে, হয়তো সত্য কিনা জানি না। তো এইভাবে উনি গেছেন, যাওয়ার পরে যখন সুন্দরবন ওনারা যাত্রা করে চলে যান, তার চার থেকে পাঁচ দিনের পরের ঘটনা যে বাড়িতে আমার দাদির আম্মা উনি জানতেন, কারণ এটা প্রতি বছর যায় এবং উনি যে মন্ত্র জানেন বা উনি এরকম কাজ করেন এটা তো তার স্ত্রী হিসাবে জানবে অবশ্যই, কিন্তু কোনো একটা ভুল করে যে কোনো কারণে উনি করছে কি যে ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে ওই ধামাটা উঁচু করছে।
আচ্ছা,
উঁচু করার কারণে বিড়ালটা কিন্তু বের হয়ে গেছে।
আচ্ছা,
এই বিড়ালটা কিন্তু আটকানো ছিল মন্ত্র দিয়ে, অর্থাৎ বাঘকে আটকানো ছিল, যে কোনো কারণে বিড়ালটা বের হয়ে গেছে। বের হয়ে গেলে এটা তো উনি ভুল করে ফেলছে, এখন এটা তো সুধারণা কোনো উনি তো কিছু পারে না বা জানে না। আর ওইদিকে অর্থাৎ দাদির আব্বা সে তারা তো সুন্দরবন চলে গেছে, তো ওইদিকে যে ঘটনা, এদিকে বিড়াল বের হয়ে গেল, এদিকে হচ্ছে বাড়ির ঘটনা, আর ওইদিকে বনে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আপনার বনে যাওয়ার পরে ওখানে তারা গাছ কাটা শুরু করে নাই বা ওরকম শিকার করা শুরু করে নাই, তো সবাইকে নৌকায় বসতে বলে আমার দাদির আব্বা উনি টয়লেট করার জন্য একটু বনের ভেতরে গেছে এবং সবাইকে বলে গেছে যে আমি না আসা পর্যন্ত তোরা নিচে নামবি না, গাছ কাটা শুরু করবি না বা শিকার করা শুরু করবি না, আমি আসার পরে এটা শুরু করব। কিন্তু তারা সবাই জানে যে ইনি বড় গুণী গুণিন এবং বাঘকে তো বন্ধ করে দিয়ে আসছে, সো আমরা নামলে সমস্যা কি? তো এই থেকে উনি টয়লেটে গেছে, আসতে একটু দেরি হচ্ছে।
আচ্ছা,
এদিকে করছে কি ছোট ভাই সহ যারা ছিল সবাই নেমে বনের ভেতরে এরা সুন্দরী গাছ কাটা শুরু করছে।
আচ্ছা,
গাছ কাটা শুরু করলে এক থেকে দুই মিনিট বা এরকম দুই তিন মিনিট পরেই একটা বাঘ এসে তার ছোট ভাইকে মানে আপনার গলায় কামড় দিয়ে ধরছে। বাঘ তো সাধারণত এই যে গলায় শিকার করে আর কি, তো সেই হিসাবে এই ছোট ভাইকেও ওই বাঘে গলায় কামড় দিয়ে ধরছে এবং তখন তো আশেপাশে যারা ছিল আরো তো আট দশজন লোক ছিল তারা ভয়ে চিৎকার শুরু করছে, কারণ এটা তো ঘটার কথা না, বাঘ তো আটকানো, সেটা কেন ঘটল? তো ওইদিকে দাদির আব্বা উনি এটা টের পাইছে, টের পেয়ে ওখান থেকে মন্ত্র পড়ে টয়লেট শেষ করে তাড়াতাড়ি করে ওখান থেকে মন্ত্র পড়ে উনি তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু মন্ত্র পড়ার কারণে বাঘ যেতে পারে নাই, বাঘটা তার ছোট ভাইকে কামড়ে ধরে ওখানে দাঁড়িয়ে
আছে,
বাঘ যেতে পারছে না।
আচ্ছা,
এবং বাঘ ওখানে মনে করেন যে যারা চিড়িয়াখানায় গেছেন দেখছেন যে বাঘ যদি রেগে যায় বা যেমন করে আপনার রাগার যে বহিঃপ্রকাশ করা গর্জন করা বা এরকম বাঘ ওইটা ওইখানে জায়গায় দাঁড়ায় করছে কিন্তু লড়তে পারছে না, যেতে পারছে না। তো পরিশেষে হলো কি যে আপনার বাঘটা লাশ নিয়ে যেতে পারছে না, পরবর্তীতে ওই লাশকে সে কাম গাল থেকে মানে মুখ থেকে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে বাঘটা চলে গেল, বাঘকে তাড়া দেওয়া হলো,
উনি মারা গেছেন।
হ্যাঁ, ততক্ষণে তার ছোট ভাই মারা গেছেন।
আচ্ছা,
তো এইবার এখন যেহেতু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে যার কারণে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম আর সামনের দিকে আগায় নাই, তারা সিদ্ধান্ত নিল যে বাড়ি ফিরে আসবে।
আচ্ছা,
তো বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিলে আপনার সবাই মিলে রওনা হলো, রওনা হওয়ার পরে প্রতিমধ্যে আপনার এটা হচ্ছে মোটামুটি দুপুরের দিকের ঘটনা ছিল, আর এটা তাদের রওনা দিতে দিতে আবার মোটামুটি একটু আসর গড়ায় গেছে মানে বিকাল হয়ে গেছে, তারা রওনা দিয়ে নৌকা সাধারণত নৌকা বেয়ে চলে আসতেছে, তো সারা রাত তারা নৌকা চালাইছে বাড়িতে আসার জন্য। সকালবেলা যখন সকাল হলো তারা দেখতে পেল যে তারা যেখানে ছিল ঠিক সেখানেই আছে, সারা রাত যেখান থেকে তারা সেই বিকাল থেকে শুরু করে পরবর্তীতে এই যে সারা রাত নৌকা চালাইছে তো তারা এক বিন্দু আগায় নাই, যেখানে ছিল নৌকা ওই এলাকাতেই আছে, ওই এলাকাতে। তো এই বনের ভিতরে একটা কথা আছে যে বাঘে কামড়ে যদি মৃত্যু হয় বা এরকম ওইসব লাশ নাকি ফিরে নিয়ে আসা যায়, তখনকার দিনে প্রচলন ছিল, এখন কতটুকু জানি না।
আচ্ছা, এটা কিন্তু আমি জানতাম না, শুনে ভালো লাগলো যে আমি নতুন কিছু জানতে পারলাম।
তো তারা যখন ওইটা আনতে পারছে না তখন দাদির আব্বা উনি তো মন্ত্রতন্ত্র বা এই বিষয়টা কিছুটা অবশ্যই জানেন বা আজ করেন, তো উনি বলছে যে লাশ নিয়ে তো আমরা ফিরতে পারবো না, এইভাবে ঘটনা ঘটনা ঠিক আছে, আমরা একে আমরা কি করবো ছোট ভাইকে, তো ওখানেই মাটি দিয়ে
আসবে
দাফন করবে। তো পরবর্তীতে তারা ওখানে নেমে নদীর পাশে যে চর, বনের যে চর, সেই চরে তাকে কবর দিয়ে দাফন করে তারপর তারা রওনা,
দাফন করার পর তারা তারপরে ঠিক মতন
দাফন করার পরে তারা আবার সবাই মিলে রওনা দিছে এবং তারা মোটা নিরিবিলি কোন বাধা বিপত্তি ছাড়াই নিরিবিলি বাড়িতে চলে আসে
মারাত্মক অবস্থা। এবং আপনি লাস্টে শেষ করবেন এটা দিয়ে যে আপনার সেই দাদির বাবা তিনি যখন মারা যান তখন একটা অদ্ভুত ঘটনা শুনি।
আচ্ছা, তার আগে আমি আরেকটা ঘটনা বলি।
না, আমরা এটুকু শুনি, শোনার পরে তারপরে আমরা আবার একটা ব্রেকের পরে আবার আসবো।
আচ্ছা, থ্যাংক ইউ। দাদির আব্বা যখন মারা যান, দাদি তো বললাম যে তখন ছিল ছোট, হয়তো কত 12-13 বছর বয়স এরকম, তখন তো আমার দাদার সঙ্গে বিয়ে হয় নাই। তো যখন মারা যান উনি, এটা মারা যান উনি মানে বিকালে আসরের সময় আমরা যেটা আর কি বলি, তো এই সময়টাতে উনি প্রচন্ড অসুস্থ, বাড়ির ওনার ঘরের বারান্দাতে শুয়ে আছে এবং প্রচন্ড ওনার মৃত্যু যন্ত্রণা বা কষ্ট হচ্ছে। তো উনি হয়তো বুঝতে পারছে যে উনি মারা যাবে, এরকম কিছু এই ধরনের কিছু কিছু অনেক লোক থাকে যে বুঝতে পারে আমি মারা যাব, হয়তো কতটুকু সত্যি জানি না। তো ওনার ভিতরে এরকম একটা বোধ আসছে যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি তো মারা যেতে পারি এরকম কিছু। উনি ওনার স্ত্রীকে অর্থাৎ আমার দাদির আম্মাকে বলল যে, তখন কিন্তু দাদি সহ তার বাড়িতে তার ভাইয়েরা, ভাইয়ের বউ বা বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে।
আচ্ছা,
বাড়িতে তো তাকে বলল যে আপনার দাদির আম্মাকে বলল যে পুকুর থেকে, পুকুরের দক্ষিণ পাশ থেকে, পুকুরের দক্ষিণ পাশ থেকে পানি নিয়ে আসো এবং কাঁসার বাটিতে করে, কাঁসার বাটি পরিষ্কার করে ধুয়ে সেটাতে এক বাটি পানি নিয়ে আসো। তো তার কথা মতো দাদির আম্মা সেটা করলো যে কাঁসার বাটি ধুয়ে এক বাটি পানি পুকুরের দক্ষিণ পাড় থেকে, ঘাট থেকে নিয়ে আসলো।
আচ্ছা,
এনে তার পাশে, তিনি তো শুয়ে আছেন, তার মাথার পাশে বাটিটা রাখলো। রাখার পর উনি ইয়ে করলো, তার যত মন্ত্র উনি জানতেন বা এরকম উনি পড়া শুরু করলো, পড়ে পড়ে এক একটা পড়ে পড়ে এক একটা বাটিতে ফু দিতে লাগলো। তো প্রতিমধ্যে যে ঘটনাটা ঘটলো, যখন ওই মন্ত্র পড়ে উনি ফু দেওয়া শুরু করলো, তখন শুধুমাত্র ওই দাদিদের বাড়ি যেটা এরিয়া ছিল, শুধুমাত্র তাদের বাড়ির বাউন্ডারিতে প্রচন্ড ভাবে ঝড় শুরু হলো এবং আকাশ মেঘলা হয়ে গেল। অথচ এই বাড়ির পাশে অন্য যারা ছিল আশেপাশে কোনো বাড়িতে বা আশেপাশে কিন্তু ঝড় হচ্ছিল না, পরিবেশ
কোথাও কোনো সমস্যা নেই,
কোথাও কোনো সমস্যা ছিল না, খুব স্বাভাবিক ছিল। তো তখন কি হলো, এই বাড়িতে প্রচন্ড ঝড় শুরু হলো এবং ঝড়ে আপনার কিছু কিছু গাছপালা ডালপালা ভেঙে গেল, এত ঝড় হইল। এইভাবে উনি মন্ত্র পড়তেছে আর পানিতে ফু দিচ্ছে, আর ওইদিকে কি হচ্ছে, ঝড় হচ্ছে আপনার প্রচন্ড পরিমাণে। তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে ওনার মন্ত্র পড়া শেষ, পানিতে ফু দেওয়া শেষ, মন্ত্র পড়ে পড়ে উনি আসতে মৃত্যুর কোলে ঢলে পড়লো, তার মারা গেল। তখন দেখা গেল যে উনি যখন মারা গেল, তার কিছুক্ষণ পরে আপনার যে বাড়িতে ঝড় হচ্ছিল প্রচন্ড পরিমাণে, ঝড়গুলো থেমে গেল।
ওকে, সো এই ছিল ঘটনা, এবং আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনা নিয়ে আমরা একটু পরে ফিরে আসবো। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন এই মুহূর্তে মামুন, এসএমএস করেছেন আমাদেরকে শাকিল, এছাড়াও মন খুলনা থেকে এসএমএস করেছেন, তারা সবাই বার্থডে উইশ করছেন ভূত এফএম কে। আর এছাড়াও সায়েন্টিস্ট দীপ গ্রিডোর থেকে এসএমএস করেছেন, প্রিয়াঙ্কা এসএমএস করেছেন মির্জাপুর খুলনা থেকে, সুমন এসএমএস করেছেন শেওড়াপাড়া থেকে, এছাড়াও তারেক এসএমএস করেছেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আচ্ছা তিনি ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে অনেক মজা পাবেন। হিরো আমাদের চিটাগং থেকে এসএমএস করেছেন এবং চিটাগংয়ের বউবাজার থেকে এসএমএসটি তিনি করেছেন, এবং তিনি বলেছেন যে এসএমএস পড়লে না পড়লে তিনি ভূত পাঠাবেন। ওকে, মুক্তি আমাদের লিখেছেন অনেক অনেক মানে অনেক শুভকামনা জানিয়েছেন ভূত এফএম নিয়ে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ঋতু, তুলি, জুলি, পাখি, হেলাল, রুবেল, এবং তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। মৌটুসি রাজশাহী থেকে এসএমএস করেছেন, এত এসএমএস পাঠাই অথচ পড়া হয় না কেন, আমি এসএমএস পড়ে ফেলেছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি যে রোহান ভূত, আচ্ছা রুবিনা এসএমএস পাঠিয়েছেন, এসএমএস পাঠিয়েছেন চিটাগং থেকে ইমতিয়াজ, এছাড়াও চিটাগং থেকে শুভ এসএমএস পাঠিয়েছেন, এছাড়াও নোবেল আমাদের এসএমএস পাঠিয়েছেন, এসএমএস পাঠিয়েছেন শাহিন বিবিএ বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে, এছাড়াও সাইম 88 আমাদের এসএমএস পাঠিয়েছেন, এছাড়াও সাইফ দুলি দুজনে আমাদের এসএমএস পাঠিয়েছেন, ইস্তিয়াক আমাদের এসএমএস পাঠিয়েছেন। সো যারা এসএমএস পাঠাতে পারেননি বা যারা এসএমএস পাঠাতে চাচ্ছেন তাদেরকে নিয়মটা বলি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে, সাথে আছে আপনার এবং কোথাও যাবেন না রেডিও ফুর্তি ছেড়ে। আর আপনাদের যদি বড় কোনো ঘটনা থাকে যেটা আপনারা স্টুডিওতে এসে বলতে চান বা চান যে আমরা পড়ে শোনাই, সেটার জন্য আপনারা আমাদেরকে ইমেল করুন bhootfm@radiofurti.fm। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি এবং তারপর থাকছে আরো কিছু ঘটনা, সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যেন আমি নামগুলো বেশি পড়ছি। রত্না আমাদেরকে এসএমএস করেছেন এবং বার্থডে উইশ করেছেন ভূত ফেমের জন্য। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি আজিজুল সামিয়া দুজনে আমাদের এসএমএস করেছেন, জলির এসএমএস করেছেন এবং শাহিন এসএমএস করেছেন, তানিয়া আমাদের আক্তার এবং আক্তার আমাদের এসএমএস করেছেন, উজ্জ্বল এসএমএস করেছেন ভূত ফেমকে থ্যাঙ্কস জানিয়েছেন, ফারহানা রাব্বি আমাদের এসএমএস করেছেন ফ্রম খুলশি চিটাগং, এছাড়া আমাদেরকে জিকো এসএমএস করেছেন সবুজ সামি সিলেট থেকে এসএমএস করেছেন, আপন আমাদেরকে এসএমএস করেছেন মিরপুর এগারো সাড়ে এগারো থেকে আর কি, হেনা আমাদের এসএমএস করেছেন হেনা হাসিবুল খুলনা থেকে, ঐশী আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে, মারুফ এসএমএস করেছেন, হিমি ভূত আমাদের এসএমএস করেছেন রেল কলোনি থেকে এবং খুব ভালো লাগছে তার আজকের ঘটনাগুলো, থ্যাংক ইউ সো মাচ। এখনো সবাই উইশ করছেন, এখন দেখি সবাই ঘটনারও প্রশংসা করছেন, সুতরাং ঘটনা সম্পর্কে কিছু যদি বলতে চান সেটাও কিন্তু আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাদেরকে। আমাদেরকে জুথি এসএমএস করেছেন, নাদিয়া এসএমএস করেছেন, শিশির এসএমএস করেছেন, সো যারা এসএমএস করেননি বা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে বলবো শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের আরও একজন গেস্ট রয়েছেন, দুজন ইনফ্যাক্ট এখন আমাদের সাথে নতুন জয়েন করেছেন, তাদের সাথে আমরা পরিচিত হব। আপনাদের পরিচয় করতে বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার্স, আমি রোহান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে।
ওকে, আর আপনি?
Hello listeners, I'm Abra Fayyad Rashid. I'm in Science School, class 11, I'm a student.
Okay. So, আপনাদের দুজনের কিছু ঘটনা আছে, রাইট? সো প্রথমে কোন ঘটনা দিয়ে শুরু করবো? আপনি যেটা আমাকে বলেছিলেন আর কি, ইনফ্যাক্ট সেটা দিয়ে শুরু করি।
ঘটনাটা ঘটেছিল আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার শোনা ঘটনাটা। সো ঘটনাটা আমরা যখন শুনি তখন আমরা অতটা বিলিভ করিনি ঘটনাটা, কিন্তু যখন আমাদের ঘটনাটা শোনার পর অনেক কিউরিয়াসিটি হয় এবং আমরা সবাই প্ল্যান করি যে ঘটনাটা যার সাথে ঘটেছিল আমরা তার কাছ থেকেই ঘটনাটা শোনা উচিত। সো একটা সামার ভ্যাকেশনে আমি আমার কয়েকটা ফ্রেন্ড মিলে শুনতে যাই তার কাছে, তিনি ছিলেন আমার ওই বন্ধুরই দাদা যার সাথে ঘটনাটা ঘটেছিল তার কাছে আমরা জানি। তার বাসা ছিল ময়মনসিং জেলার ফুলপুর থানার একটা গ্রামে।
ওকে,
সো ঘটনাটা এরকম যে তারা যে গ্রামে থাকতেন সে গ্রামে একটা খুব খারাপ লোক থাকতো, সে গ্রামে সব ধরনের অপকর্মে লোকটা জড়িত ছিল। গ্রামে সেই সব কারণে একসময় অপকর্ম করার সময় সে লোকটা ধরা পড়েছিল, ধরা পড়ার ফলে গ্রাম থেকে তাকে একবার গ্রাম বের করে দেওয়া হয়।
আচ্ছা,
গ্রাম থেকে বের করে দেওয়া হওয়ার পরে কিন্তু বের করে যখন দেওয়া হয় ঠিক সেই দিনই লোকটা মারা যায়।
আচ্ছা,
এই লোকটা মারা যাওয়ার পরে সবাই তার লাশ দাফন করতে চায়নি কেউই, কারণ লোকটা খুব খারাপ ছিল। এবং কিন্তু আমার যে বন্ধুর দাদা ছিলেন তার বাবা ছিলেন ওই গ্রামের একজন পীর, তো তার তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং তার তত্ত্বাবধানে কিছু লোক সেই লাশটা দাফন করে।
আচ্ছা,
কিন্তু এই কাজটার অনেকেই বিরোধিতা করে এবং সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করেন তিনি ছিলেন আমার বন্ধুরই দাদা।
আচ্ছা,
এবং আরো দুজন লোক, তারা দাদা বলেছিলেন যে লাশটা কোথাও দূরে কোথাও ফেলে দেওয়া হোক বা লাশটা পুরানো হোক, কিন্তু সেটা তারা
রাজি
হয়নি। সো এরপর থেকে ঘটনা সব শুরু হওয়া শুরু করে যে লোকটা মারা যাওয়ার কয়েকদিন পর থেকেই সব ফার্স্টের যে ঘটনাটা শুরু হয় সেটা আমার ফ্রেন্ড তার দাদার ওই তিনজন যে লোক ছিল তিনজনের একজনের সাথে।
আচ্ছা,
তো কি হয় যে লোকটা মারা যাওয়ার পর দুই দিন পর থেকে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। তো দুইজন লোক যারা বিরোধিতা করেছিল তার মধ্যে একজনের বাসায় রাত মাঝরাতে হঠাৎ করে দরজার মধ্যে টোকা পড়ে। তো লোকটা ঘুম থেকে উঠে দরজা খুলে যা দেখে তার সেই দৃশ্য দেখে সে মানে অতিমাত্রায় ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সে যা দেখে বর্ণনা দেয় তা হচ্ছে গিয়ে এরকম যে একজন লোক সাদা কাফনে কাপড় পরা, তার মুখ থেকে জিহ্বা বের হয়ে গলার প্যাচ দিয়ে পিছে দিয়ে ঘুরে এসে তার নাকে পেরেক দিয়ে গাথা। যখন এই প্রথম দেখে এই দৃশ্যটা তখন লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন সে জ্ঞান ফিরে সে সব গ্রামবাসীদেরকে বলে সে কি দেখেছে কি হয়েছে। যখন বলে গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করেনি, একটা মিথ্যা কথা তুমি ইয়া বলছো। তো আস্তে আস্তে দুই দিন গেল তিন দিন গেল ওই লোকটার মধ্যে কিছু মানে পাগলের মতো আচরণ করা শুরু করতে থাকে এবং আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর সে একদিন মারা যায়। তো গ্রামবাসীরা এটা অত কিছু মনে করেনি, মারা যেতেই পারে হয়ে গেছে। তো তার আবার এরকম সেম দুই দিন পর যে আরেকজন যে বিরোধিতা করেছিল তার বাসা সেম একই ভাবে মাঝরাতে দরজা টোকা পড়ে, সে ঘুম থেকে উঠে যখন খুলে সে দেখে একজন একটা কুকুর দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। সে দেখে এত কিছু মনে করেনি, কি হতে কি হয়তো ভুল শুনেছে, সে আবার ঘুমিয়ে পড়ে। আবার একদিন দুদিন গেল, আবার হঠাৎ করে মাঝরাতে একই সেম একই টাইম একই ভাবে দরজা টোকা করে। সে খুলে, খোলার পর তার পরিবার অনুযায়ী যে বর্ণনাতে দিয়েছে সে নিখোঁজ হয়েছে। তাকে গ্রামবাসীরা খুঁজে দু তিন দিন ধরে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আস্তে আস্তে এক সপ্তাহ গেল, তারপর তার লাশ পাওয়া যায়। মসজিদের পাশে একটা বড় মাঠ ছিল, ওই মাঠের পাশে একটা বট গাছ ছিল। ওই বট গাছের ওপরে এক সপ্তাহ পর ওই লোকের মানে খণ্ডবিখণ্ড হয়ে তার লাশটা পাওয়া যায়। তার নাড়ি ভুড়ি মানে গাছের ওপর ঝুলানো, মানে খুব একটা মানে
বিভৎস অবস্থা।
এবং এটা আসলে সত্যি কথা বলতে এটা কোন মানুষের পক্ষে
সম্ভব না, এভাবে মানে
এভাবে করা সম্ভব।
আমি এখানে একটু বলতে চাই যে লাশটার অবস্থা এমন ছিল যে মনে হয়েছে ভিতর থেকে সবকিছু বের করে নেওয়া হয়েছে তার শরীরের ভেতর থেকে, যিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন তার কথা অনুসারে।
এটার পর এই ঘটনাটার পর গ্রামবাসীরা খুব ভয় পায়, গ্রামে কিছু একটা হচ্ছে এটা ওরা বুঝতে পারে, সবাই তখন সতর্ক হয়ে থাকে। এবং তখন সন্ধ্যার পর আর কেউ বের হয় না ঘর থেকে। ইসি এইভাবে একদিন গেল, দুই দিন গেল, আবার এক সপ্তাহ চলে গেল। তারপর ঘটনাটা ঘটে তার দাদার সাথে, বন্ধুর দাদার সাথে।
সে বন্ধুর দাদার সাথে ঘটনাটা এরকম ছিল যে তার বাসায় ঠিক কয়েকদিন পর থেকে এই সেম ভাবে টোকা পড়তে শুরু করে। প্রথমে সে না শুনলেও, কিন্তু দুই দিন পরে সে আমল করে সেই জিনিসটা, যে দেখে আসলে কি হচ্ছে এটা। পরে সে যখন দরজা খুলতে যায় তারপর থেকেই সেও নাকি নিখোঁজ হয়ে যায়।
আচ্ছা,
তার দাদা তার পরিবার বলেছে সেটা। সো সে নাকি নিখোঁজ হয়ে যায় প্রায় দুই তিন দিন পরে তার পরিবারের সামনে, তার যে বাসাটা থাকে বাসার সামনে নাকি উঠানে সে তার পরিবার থেকে অজ্ঞান অবস্থায় পায়। সো অজ্ঞান অবস্থায় পায়, প্রথমে তার পরিবার তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু প্রথম দেড় দিনের মাথায় সে কোনো রেসপন্স না পেয়ে যে পিট ডাকা হয়, ওর বাবা যদিও একজন পিট ছিলেন কিন্তু অন্য এক পিটকে ডাকা হয়। সো সে এসে তার জ্ঞান ফিরাতে পারেনি।
আচ্ছা,
সো কয় আবার ঠিক তিন দিন পরে সেই লোকটার আবার জ্ঞান ফিরে, মানে তার দাদার।
আচ্ছা,
জ্ঞান ফেরার পরে প্রথম সে কোনো কথাই মনে করতে পারে না, পরে আস্তে আস্তে সে সব কথা মনে করে এবং এভাবে বলে যে সে যখন তার দরজা খুলতে যায় তখন সে ভেবেছিল তার বাবা এসেছে, কারণ তার বাবা প্রায় রাত জেগে জেগে বৈঠকখানা, গ্রামে থাকে না বৈঠকখানা, ওখানে নামাজ পড়ে আল্লাহর নাম নেন। সো এরকম মনে করেছিলেন, কিন্তু সে দরজা খুলে দেখে যে এরকম এক কাফনের কাপড় পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। ঠিক সেটা দেখে সে অজ্ঞান হয়েছে। সে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে যখন নিজেকে পায় যে দেখে যে একটা অন্য একটা জায়গায় তাকে একটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা, এবং সেটা দেখে সে প্রায় অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সে কিছুক্ষণ পরে দেখতে পারে যে তার সামনে দুইজন লোক প্রায় সেম একইভাবে কাফনের কাপড় পরা, এবং না তাদের জিব্বাটা গলার পাশ দিয়ে মুখ থেকে বের হয়ে গলার পাশ দিয়ে ঘুরে নাকের মধ্যে প্যাক দিয়ে গাঁথা। সেটা দেখে এবং তারা নাকি তার পাশ দিয়ে খুব জোরে জোরে ঘুরছিল সেই গাছটার সাথে যাকে বাঁধা রয়েছে সেই গাছের চারপাশে, এবং এটা দেখে সে আবার অজ্ঞান হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আবার তার জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পরে সে যখন দেখে যে ওই দুইটা লোক ঠিক তার সামনে বসে আছে এবং অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এটা দেখে সে খুবই ভয় পায়। তার বলে না যে গায়ের রং খারাপ হয়ে গেছে এমন অবস্থা। এটা দেখে তারপরে সে যখন আবার অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থায় শুনতে পারে কানের পাশ থেকে জানি বলছে তোর বাপের বা এরকম কিছু একটা। সে পুরোটা আমাদেরকে বলতে পারেনি কারণ তার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে।
ওকে,
শুনত
তো এরকম ঘটনা মানে এইটার পরে এরকম অসংখ্য ঘটনা ঘটে থাকে, এবং বেসিক্যালি ওই লোক যাকে আপনারা বলছেন যে গ্রামের খারাপ লোক, তার তাকে যে যারা হচ্ছে আসলে চায় না যে
সৎকার করতে,
হ্যাঁ মানে দাফন করতে চায় না, রাইট, তাদের উপরেই আসলে এই ঝামেলাগুলো শুরু হয়। এবং
তাই না, আমরা যখন একবার ওই লোকের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওই বন্ধুর দাদা, সে তার পিঠে দেখা গেছিল যে পিঠে কালো দাগ,
গল্প দিতেছে চাওয়া মারতেছে এরকম কিছু একটা, কিন্তু পরে যখন আমরা শুনি তার কাছ থেকে এবং তাকে যখন দেখি তার অবস্থা, তারপর আমরা সত্যি বিশ্বাস করতে পুরা পুরোভাবে কনভিন্সড হয়ে যাই এই অবস্থা।
সো আমরা আর একটা মানে মানে খুব ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম। আমরা যেহেতু হাতে সময় খুব কম, ছোট্ট করে আপনারা একটা ঘটনা যদি আমাদের বলতেন, যেহেতু একদমই কম সময় হাতে।
থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি রাজু বলছিলাম, একটু আগে একটা ঘটনা বলেছি, তো একটু কথা বলি এর ভেতরে। আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে আজকে আমাদের ইফতার পার্টি ছিল, সেখান থেকে আসছি। তো মন্দন জিরোয়ানের আমাদের বন্ধুদের সবার একসঙ্গে ইফতার করছি। তো ওদের কথা যে ওরা বলছে যে তুই স্টুডিওতে আসছিস গল্প করতে, আমাদের কথা যদি না বলিস তো তোদের সাথে যাবি, তোদের সঙ্গে তোর সঙ্গে আমরা ভূত পাঠিয়ে দিব আর কি।
এরকম
হুমকি দিয়েছে।
থ্যাংক ইউ। আপনি যারা শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মানে আপনার বন্ধুদেরকে বলছি, তো আমরা নেক্সট ঘটনায় যাই।
হ্যাঁ আচ্ছা ভাইয়া জি, আমাদের এটা আমাদের বাড়ির যে ঘটনাটা না আমারটা বলবো,
আপনি আপনার বাসার মানে যেটা আপনার ইচ্ছা আপনি একটা ছোট একটা ঘটনা বলবেন।
হ্যাঁ আমি আমাদের বাড়িতে আমাদের বাড়ির যে সীমানা শেষের দিকে জায়গার শেষ সীমানার দিকে একটা বাদাম গাছ ছিল। এই ঘটনাটা আপনার 98-99 মাঝামাঝি এবং বর্ষাকালে, এই এখন যে সময়টা চলছে এই সময়, তো বেশ বড় কাঠবাদাম গাছ ছিল। তো এলাকার আশেপাশের লোক যারা আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বড় যুবক বয়সী, আমি তো তখন ছোট অনেক, এরা সবাই বাদাম কুড়াইতে আসতো দিনের বেলা এবং ভোর রাতে। আপনার টর্চ হেরিকেন যখন ইয়ে ছিল তখন তো আসলে এভাবে টর্চ এইরকম ইয়ে ছিল না, তো হেরিকেন নিয়ে এসে তারা সকালবেলা ইয়ে বাদাম কুড়াইতো। তো ওই বাদাম গাছে নাকি কি একটা সমস্যা ছিল। তো এটা লোকে মুখে মানে কেউ কেউ অল্প অল্প দেখছে, বিস্তারিত কেউ বলতে পারে না। তো আমাদের বাড়ির পাশেই বাবু নাম করে একটা ছেলে, তো বাবু ও রাতের বেলা, বিদ্যুৎ ছিল না ওই দিন, বৃষ্টি ছিল, তো আমাদের মেইন রাস্তার পাশে যেখানে দোকানপাট আছে ওখান থেকে দোকানে আড্ডা আড্ডা দিয়ে বাড়িতে যাচ্ছিল একা। তো রাত 11:30-12 হবে বা এরকম, আর গ্রামের দিকে যখন বিদ্যুৎ না থাকলে যখন যা অবস্থা হয় ওই দিন বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টির জন্য খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তো ও যখন যাচ্ছে তখন ওই বাদাম গাছের নিচে এসে স্বাভাবিকভাবে তো ও বাদাম কুড়াইতো। তো রাতের বেলা ওর কাছে কোনো টর্চ বা কোনো আলো ছিল না, অন্ধকারে আস্তে আস্তে গান গাইতে গেতে যাচ্ছে। তো যেতে লাগলে হঠাৎ করে বাদাম গাছের দিকে চোখ পড়ে, তো বাদাম গাছের যে চোখ পড়ে ও দেখে যে লাল শাড়ি পরা খুব সুন্দরী একটা মানে নতুন বউ, ধরেন আজকে যদি বিয়ে হয় কোনো মেয়ের, তো তার সাজগোজ যেমন হয় আর কি, লাল শাড়ি পরে খুব সেজে গুজে একটা মেয়ে বসে আছে এবং পাতলা স্যান্ডেল পাই দিয়ে, ও দেখতে পাচ্ছে বাদাম গাছের উপরে মেয়েটা বসে আছে, বসে পা না নাচাচ্ছে। এবং ও যখন নিচে থেকে যাচ্ছে তো ও চোখ যখন পড়ছে ওই মেয়েটার দিকে, তো লাল বউ আর কি, তো ওকে দেখে ওকে ডাকছে যে বাবু এদিকে আয়, এরকম জোরে ডাকলে ওইটা দেখে ভয় পেয়েছে, কারণ এখানে কিছু একটা আছে এরকম শুনতে শুনতো, কিন্তু ওইটা দেখেও আর নিজেকে সামলাইতে পারেনি যে একটা মেয়ে মানুষ বা নতুন বউ সে গাছের উপরে বসে আছে বা রাতে আশেপাশে কিছু নাই। ওইটা দেখে ভয় পেয়ে এক দৌড়ে বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে যেয়ে বাড়িতে ওর ঘরের কাছে পৌঁছে ফিট হয়ে গেছে। তো ঘরের কাছে পৌঁছে তখন তো মানে চিৎকার করতে করতে গেছে, তো স্বাভাবিকভাবে ওর বাবা মা আশেপাশের যারা ঘরের ইয়ে ছিল চাচা চাচিরা বের হয়ে আসছে, বের হয়ে এসে ওকে ইয়ে করছে, তুলছে, তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তো রাতে আর ওইভাবে জ্ঞান ফেরে নাই, পরবর্তীতে জ্ঞান ফিরছে এবং ওর জ্বর হয়, প্রচুর জ্বর হয়, জ্বর 6-7 দিন জ্বর ছিল। তো এই সময় আমাদের ওখানে যারা একটু ভালো নামাজ পড়তো হুজুর তাদেরকে এনে ওকে ঝাড়ফুঁক করানো হলো, পড়া পানি খাওয়ানো এবং ডাক্তার ট্রিটমেন্ট করা হলো। তো ও জ্বর সেরে গেল, ভালো হয়ে গেল, কিন্তু ওই যেদিন ভয় পেয়েছিল ভয় পাওয়ার পর থেকে ওর মুখের নিচের অংশটা, তো মুখটা একটু বাঁকা হয়ে যায় ওই ভয়টা পেয়ে, ভয় পেয়ে মুখ বাঁকা হয়ে যায় এবং এখন পর্যন্ত আজও ওর মুখটা বাঁকা আছে। এবং সে কিন্তু বিয়ে করছে, তার ছেলে মেয়ে হয়েছে, অনেক বড় হয়েছে, কিন্তু সেই ঘটনার পর থেকে ওর মুখ বাঁকা এবং এখনো বাঁকা আছে, ওই যে আমরা বলি যে রাঙা বউ দেখছিল আর কি, সেটা দেখে ভয় পায় এটা আর কি।
তো এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি?
না, এখনো পর্যন্ত ওটা ঠিক হয়নি, ওই অবস্থাতেই আছে।
আচ্ছা আপনি আমাকে ছোট্ট করে যে কোদলা ঘটনাটা একটু বলবেন ছোট্ট করে।
আচ্ছা এটা হচ্ছে আসলে আমার একটা খালাতো বোনের উপরে ওকে জিনের আসর করছিল, তো জিনের আসর বলতে খারাপ জিন এটা। তো আসলে আমি যেটা যতটুকু বুঝি বা আমি যতটুকু আমার যে তো আসলে ভূত বলে কিছু নাই,
জিন
এটাই এটাই হচ্ছে মূল বিষয় যে আমরা মানুষ আমাদের ভেতরে ভালো খারাপ আছে, জিনের ভেতরে ভালো খারাপ আছে। তো খারাপ জিনগুলো কি করে মানুষদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখায় বা অনেক কিছু করার চেষ্টা করে আর কি, সেটা এক একজন। আমাদের ভেতরে তো খারাপ মানুষের রকম আছে, ঠিক ওদের ভেতরে তাই। তো এরা খারাপ একটা জিনই আমার খারাপ মনের উপর আসর করছে, তো এটাকে কোনোভাবে টানানো যাচ্ছিল না। তো যার কারণে কি করা যায়, আমার খালুর এক বন্ধু ছিল, উনি নামাজ কালাম পড়েন এবং ভালো মোটামুটি আমল ভালো, এবং উনি ইয়ে করেন আপনার যে এসব ইয়ে কাজটাজ করেন আর কি, যে জিন টিন তাড়ানো বা এই ধরনের তদবির দিয়ে থাকেন এগুলো। তো ওনাকে ডাকা হলো, ওনাকে ডাকার পর উনি ট্রিটমেন্ট করতেছেন। তাই ট্রিটমেন্টটা চলছিল প্রায় আপনার 3 মাস বা 3.5 মাস, এতদিন ধরে খুব লং টাইম ছিল। তো আমি 2-3 দিন সরাসরি ট্রিটমেন্টটা দেখছি আর কি। তো একদিন রাতে ইয়ে করলো যে মোমবাতি জ্বালিয়ে ওকে সামনে বসায় একবার মোমবাতি নিভাই দিল এবং জিন আনা ইয়ে করলো। তো জিন ওর উপর আসর করলো, আসর করে আসার পর ও কথা বললো, ওর গলাতেই কথা বললো। তো জিনটা ছিল খুব দুষ্ট প্রকৃতির এবং ও যাবে না এরকম বললো। এরপরে ঝাটা, আমরা যেটা বলি আজকে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু, সেই ঝাড়ু দিয়ে ওকে পেটানো হলো প্রচুর। আমাদের এই অনেক সময় পত্রিকাতে আমরা কিন্তু এখনো দেখি এই ধরনের চিকিৎসা অপচিকিৎসা হয়। তো কোন কোন ক্ষেত্রে অপচিকিৎসা কোনটা কি জানি না, ওটা যে আমি যে বনে ঘটনা ঘটছি, ওকে ঝাড়ুটা করা হলো, ও তারপর অজ্ঞান হয়ে গেল। কিন্তু এরপর যখন ও জ্ঞান ফিরে আসলো প্রায় ঘন্টা দেড়েক পরে, তখন কিন্তু সুস্থ, মানে ওকে যে পেটানো হয়েছে ওর গায়ে কোনো দাগ নাই বা ব্যথা নাই এরকম কিছু হয় নাই।
আচ্ছা
আচ্ছা, এইভাবে গেল। এরপরে মোটামুটি চিকিৎসার শেষের দিকে ওকে এমন করা হয়েছে যে আপনার পুকুরের পানিতে চুবানো হতো, অর্থাৎ একটানা মনে করেন যে 2-3 ঘন্টা পানিতে চুবাইত, পানির নিচে ডুব দিয়ে রাখতো, অনেকক্ষণ পরে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আবার উঠে যেত এভাবে করে। কিন্তু পরবর্তীতে কিছু হতো না, তাৎক্ষণিকভাবে যখন করতো তখন খুব খারাপ লাগতো আমাদের দেখে। মোটামুটি শেষের দিকে যে ঘটনা, যে নতুন যে কোদাল আমরা ইয়ে বলি, মানে সেই চিকিৎসার শেষ অংশে আর কি, এটাকে অনেকেই যারা শুনছেন কিভাবে নেবেন জানি না, যে স্বাভাবিকভাবে যে সাইন্স এটাকে কখনোই ইয়ে করে না,
সাপোর্ট করে না। ঝাঁটা দিয়ে পেটানো বা পানি নিচে ডুবে রাখা, এগুলো আসলে যে এগুলো যে ক্ষতি করে, বা আপনি বলেন যে পরে আবার সুস্থ হয়ে যায় সব, মানে 2 ঘন্টা পরে, এবং দাগ থাকে না এবং একদম পুরোপুরি সুস্থ মানুষ এবং আগের কোনো অনুভূতি থাকে না ব্যাপার, এই ব্যাপারগুলো তো কোনোটা সাপোর্ট করে, সেটা আমরা সাইন্সের উদাহরণ দিব না।
আচ্ছা, তো শেষে যেটা হলো যে শেষের দিকে নতুন একটা কোদাল, বড় ধরনের বড় যে কোদাল, সেই কোদাল কিনে এনে এই কোদালকে আগুনে পোড়ানো হলো।
আচ্ছা,
এটা আমার চোখের সামনে, মানে আমি বললাম 3-4 দিন আমি নিজে চিকিৎসাটা দেখেছি।
আচ্ছা,
তো আগুনে কোদালটা পোড়ানো হলো, পোড়ানোর পরে এটা যখন কামার দোকানে আগুনে পোড়াইলে লাল হয়ে যায় একেবারে, পুরা লাল, সেই লাল রং যখন ধারণ করছে তখন আপনার বস্তা, যে পাটের ইয়ে যে বস্তাগুলা আগের দিনে চাউলের বস্তাগুলো যে পাওয়া যায় ওই রকম বস্তা মুড়িয়ে, যে এই যে চিকিৎসক যে ছিল আর কি আমার খালুর বন্ধু, উনি এটাকে ওই এক পাশ, অর্থাৎ কোদালের এক পাশকে ধরে ওই খালাতো বোনের মাজায় আপনার পেছনের দিকে কাপড়টা উঠিয়ে মাজার মাঝামাঝি পিঠের একটু নিচের দিকে আর কি ওখানে সেঁকে দিয়েছে, অর্থাৎ ওই গরম কোদাল ওই লাল ইয়ে সহ তাকে চেপে ধরা হয়েছে। সেই জায়গায় আমরা স্বাভাবিকভাবে চিন্তা করছি তো সে তো পুরো ওখান থেকে ইয়ে হয়ে যাবে, তার কথা না, কারণ স্বাভাবিকভাবে একটু গরম আর সেখানে একেবারে উত্তপ্ত করে ওটাকে রঙিন লাল করে ফেলা যে গরম, ওখানে কিছু থাকার কথা আছে না। তো তাকে দিল, দেওয়ার পরে এইভাবে দেওয়ার পরে আরো সাথে আরো চিকিৎসা ছিল আর কি, ঝাড়ফুঁক ছিল, তেল মালিশ টালিশ করতো, তো ওটা করলো, আমরা অবাক হয়ে গেলাম যে ওইটা দেওয়ার পরেও পরবর্তী দেখা গেল কি, যে তার কিছু হয়নি, ওখানে এমনকি একটা দাগও পর্যন্ত স্পট পড়েনি, অথচ যিনি ওটাকে ওই যে আপনার পাটের যে ব্যাগ বস্তা, সে বস্তাই করে ধরে, অর্থাৎ কোদালটাকে ধরে যে চাপা দিয়েছে, তো ওনার হাতে ফসকা পড়ে গেছে, কিন্তু যাকে চাপা দিয়েছে তাতে আমার বোনকে, ওর কিন্তু আপনার কিছু হয়নি
এবং এখন সুস্থ আছে
এখন। হ্যাঁ, ওইটা পরবর্তীতে আপনার প্রায় 3.5-4 মাস চিকিৎসার পরে ওটা চলে যায় এবং এখন সে পুরোপুরি সুস্থ আছে।
থ্যাংক ইউ। আমাদের হাতে একদম সময় কম, আমাদের রহমানি ভাইয়ের কাছে আমরা একটা ছোট্ট ঘটনা শুনি, যেহেতু একদমই সময় কম আর একটা ঘটনা শোনা যায়।
এই ঘটনাটা মানে আমার দেখা আর কি, এই ঘটনাটা বলতে চাচ্ছিলাম রাসেল ভাই, তারপরেও বলি। তো এটা আমি যেখানে যেখান থেকে পড়াশোনা শেষ করেছি সেখানে বিষয়টা হয়েছিল, এই রমজানের সময় ঘটনা। তো আমি বাথরুমে গিয়ে ফজরের জন্য আর কি, ফজরের নামাজের জন্য ওযু করছি। তো ওই সময় বয়স কত হবে, প্রায় মোটামুটি 65-70 এর মতো একজন, মানে সাদা দাড়ি বয়স্ক মানুষ, সে উজু করছে। তো আমি কখনো তাকে এর আগে কখনো দেখি নাই এখানে। তো আমি চিন্তা করলাম যে হতে পারে, মানে অনেক তাবলিগ তো আসেই, তো সেক্ষেত্রে কেউ হয়তো ওখানকার কেউ হয়তো হতে পারে। তো আমি উজু টুজু করে আমি যখন রুমে গেলাম, তখন আমাকে বলছে যে তোকে তো একজন খুঁজে গেল। আমি আবার অবাক যে আমাকে এখন কে খুঁজে গেল। তখন যে বর্ণনাটা দিল, আমি যে লোকটাকে দেখলাম সে লোকটা আমাকে সে রুমে খুঁজে গেল। এটা আবার মানে আমার কাছে অবাক লাগলো, আবার মানে বুঝলাম না যে আসলে ঘটনাটা কি হলো। পরে 2-3 দিন পরে সেম ঘটনা, মানে পাশের রুমের একজনের সাথে, এবং সে যে যেরকম বর্ণনা দিল পুরো আমার বর্ণনার সাথে মিলে
যাচ্ছে।
এইরকম একজন ব্যক্তি উজু করতে গিয়ে তাকে দেখা গেছে, এবং ও যখন উজু করছে এর ফাঁকে সে ওকে খুঁজে গেছে এরকম একজন লোক। তো মানে এই ঘটনাটার পরে কোন আমরা খোঁজারও চেষ্টা করি নাই, মানে আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল এই বিষয়টা।
না, আমার কাছে খুব আশ্চর্য লাগলো। রহমান ভাই, আজকে তো আপনার আরো ভালো ঘটনা ছিল, কিন্তু আমাদের হাতে সময় নাই আজকে। নেক্সট টাইম আমরা নিশ্চয়ই আবার শুনতে পাবো, এবং আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না, মানে যখনই দেখি তখনই আপনি চলে আসেন এবং অবশ্যই দারুণ দারুণ সব ঘটনা নিয়ে। এবং যারা এই মুহূর্তে বসে আছেন স্টুডিওতে এবং আমাদের সাথে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে ইনফ্যাক্ট সময় নাই আজকে, শুধুমাত্র একটা কথা বলবেন, ছোট্ট করে একটা কথা বলবেন যে আপনারা, আমি ছোট করে তারা উপরা যেহেতু আছে বলে দিই যে আপনারা দুজন যারা এসছেন, তারা রাস্তা দিয়ে যেতে যেতে কোন একটা রাতের বেলা দুজন মিলে একসঙ্গে বেরিয়েছিলেন এবং একটা অদ্ভুত জিনিস দেখেছিলেন। বর্ণনা দিবেন, শুধুমাত্র সেই বর্ণনা দিবেন যে কি দেখেছিলেন রাস্তায় অনেক রাতে।
ঘটনাটি ঘটেছিল 3 মাস আগে,
ঘটনাটা বলার সময় নাই।
আচ্ছা ঠিক আছে বলি, যা দেখেছিলাম তা হচ্ছে গিয়ে মানে একটা বুড়ো মানুষ 80-90 ইয়ার্স ওল্ড এরকম থাকে। তার
জায়গাটা বলেন, জায়গাটা অনেক
চেনা হয়তো, মোহাম্মদপুরের স্কুলের ঠিক পাশে বিহারি ক্যাম্পে, ওইখানে। তো একটা 80-90 ইয়ার ওল্ড এরকম একজন বুড়ো মানুষ কুকুরো হয়ে যখন বসে থাকে, তার গায়ে কোনো মাংস নাই, শুধু চামড়া, একদম হাড্ডি, এক্স্যাক্টলি ওরকম একটা মানুষ বসেছিল ময়লার স্তূপের পাশে, কি জানি ঘাটছিল এটা যতদূর জানি। প্রথমে এটা আমাদের কাছে তেমন কিছু মনে হয়নি, কিন্তু যখন সে তাকায় আমাদের দিকে, তখন দেখি তার মাথা 4-5 গুণ নর্মাল মানুষের চেয়ে বড়। এটা একটা মানে আনবিলিভেবল প্রথমে মনে হয়েছিল, কিন্তু আমরা প্রথমে মানে দাঁড়িয়ে ছিলাম, কিছু বুঝতেছিলাম না
যে কি হচ্ছে,
কি হচ্ছে,
মানে কি
বসছিল না মানুষ না কি, আমরা এটা আসলে বুঝিনি।
এবং মানে আমি
কিভাবে ডিফাইন করব বুঝতে পারছি
না। আমি জিজ্ঞেস করছিলাম যে একটু কি অ্যাবনর্মাল সাইজের ছিল মাথাটা, তো আপনি যেটা বললেন যে অ্যাবনর্মাল সাইজের হলো একটা লিমিট থাকে, এটা অনেক বেশি বড় ছিল, এবং সে
বডির তুলনায় অনেক বড়,
সে মানে নোংরা কিছু খাচ্ছিল বোধহয়।
সামনে আমরা এই যে ছাগলের চামড়া বা এ ধরনের কিছু দেখেছিলাম যে পড়ে আছে সামনে।
ওই সময় আপনি বলছেন রিক্সা ক্রস করছিল,
রিক্সা ক্রস করে, এবং রিক্সাওয়ালাটা জোরে বলে ওঠে যে আল্লাহ গো, এরকম
একটা ভয় পেয়েছে। আমরা একটা দেখিনি, তার মানে রিক্সাওয়ালাও দেখেছিল এই জিনিসটা এবং দেখে উনিও ভয় পেয়েছে।
আপনারা কি ওখান থেকে তারপর চলে আসেন?
আমরা তখন হেঁটে যাই, কিন্তু আমরা 100 গজ দূরে গিয়ে আবার পিছিয়ে যখন তাকাই, তখন দেখি যে ওই জিনিস
আমাদের দিকে, অপলক দৃষ্টি যেটা বলে যে আমাদের দিকে তাকিয়ে আছে।
এবং ফিরে আসার পর আপনাদের জ্বর টর বা এরকম কোনো কিছু হয়নি?
বাট পরে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে এরকম 2-3 বছর আগে একজনকে হত্যা করা হয়েছিল, একজন বুড়ো মানুষ,
বুড়ো মানুষকে ওই জায়গাটাতে।
আচ্ছা, সেই কারণে হয়তো অনেকদিন পরে মানে মানে লোকটা এরকম ভাবে বের করেছে। রাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন, এবং সবাই নিশ্চয়ই আজকের এই ফার্স্ট অ্যানিভার্সারিতে ভূত এফএম কে উইশ করতে চান। আপনারা আসলে এখনো উইশ করা হয়নি আপনাদের সবার, সো একে একে আসি না, এদিক থেকে আসি, শুরু করি।
ভূত এফএম এবং তার সকল টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আসার জন্য, এবং ভূত এফএম এর প্রথম বর্ষপূর্তিতে তাদেরকে লটস অফ lots of kisses and wishes.
Okay,
so all the listeners and the entire Bhut FM team, ভেরি হ্যাপি হ্যাপি বার্থডে, এক বছর পূর্তি হলো, হোপফুলি আরো কন্টিনিউ করবে
আর ও মানুষকে ভয় দেখাবে।
ওকে,
হ্যাঁ, হ্যাপি বার্থডে ভুট এফএম। এবং শুধু ভুট এফএম নয়, এর সঙ্গে ভুট যে টিম সঙ্গে রাসেল ভাই এবং যারা শ্রোতা সবাইকে শুভেচ্ছা, এবং ভুট এফএম আরো দীর্ঘদিন এই প্রোগ্রাম সুন্দরভাবে চালিয়ে যাক এই আশা করি।
শুভ জন্মদিন ভুট এফএম, আর আমাদের শ্রোতাদের কামনা থাকবে যে ভুট এফএম ভূতিভেমে আমাদের মতো শ্রোতাদের আরো অংশগ্রহণের ব্যবস্থা করা এবং এটা দীর্ঘদিন বেঁচে থাকুক।
অল রাইট, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আপনারা এতক্ষণ ধরে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনেন, ভয়েস শোনেন, প্রোমো মানে একদম স্টার্টিং এ যে ইন্ট্রো দিয়ে আমরা ঢুকি সেখানে যিনি কাজ করেছেন এবং ভয়েস দিয়েছেন, যার ভয়েস আপনারা শোনেন কিন্তু কখনোই সামনে আসেন না, আমাদের আমাদের খুবই 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 মানে জিনিয়াস একজন মানুষ আমাদের চিন্টু ভাই। চিন্টু ভাই আজকে আছেন, তিনি সাউন্ডে কাজ করেন হেড, এবং তিনি তাকে বলবো যে কিছু বলেন আজকে।
আরেকজন কলিগের ভয়েস,
তারপরে আপনারটা, তারপরে
তারপরে এবং আমাদের যে সাউন্ড ব্যাকগ্রাউন্ড বিভিন্ন মিউজিক এগুলো আসলে পুরোপুরি ক্রেডিট পায় আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুম।
হ্যাঁ, মাসুমের কথা বলবেন,
সে অনেক কষ্ট করে অনেক দিন ধরে এগুলো জোগাড় করেছে। আর আমরা তো এগুলো ইউজ করে মোটামুটি একটা মানে একটা কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি আর কি আপনাদের। বাট ভূত এফএম নিয়ে আমাদের আসলে বলার যতটুকু তার চাইতে ফিল করার ব্যাপারটা অনেক বেশি, মানে আমরা অনেক চেষ্টা করি যে মানে শোটা অনেক ভালো হোক এবং আশা করি সবারই ভালো লাগে শোটা। এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের এসএমএস আসে, অনেক অনেক পছন্দ করেন সবাই আমি জানি। আর আর কিছু একদম বলার নেই, এক বছর হয়ে গেল দেখতে দেখতে বলবো না, এটা শুনতে শুনতে কিন্তু মানে অনেক আমার নিজেরই অনেক ভালো লাগে শোটা শুনতে। আশা করবো যে সবারই ভালো লাগে আরকি।
থ্যাংক ইউ মাসুম ভাই, তো আছেন আমাদের মাঝে মাঝেই যিনি কথা বলেন, তো মাসুম ভাই সবাই তো উইশ করেন অ্যাটলিস্ট হ্যাপি বার্থডে ভূত এফএম। এবং যে আমাদের আরেকজন ছিলেন, তিনি কেন যেন ঢুকছেন না ভেতরে, তাই না? সে খুব টায়ার্ড। ওকে, সো তাকে আমরা ভালো দিতে পারতাম যে আপনারা অনেকে এস এম এস নিয়ে বিভিন্ন সময় বলেন যে এস এম এস ঠিক মতো পড়েন না, এই করেন না, ওই করেন না, দায়িত্ব যিনি ছিলেন সেই দায়িত্বপ্রাপ্ত মানুষটি তিনি এই ঘরের মধ্যে ঢুকছেন না, তাকে আমরা একদম সরাসরি ধরে দিতাম। এনিওয়েজ, থ্যাংক ইউ গাইজ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং আগামী সপ্তাহে আবারও কথা হবে। এবং এখন আপনাদেরকে আরো একবার বলি যে আমাদেরকে মহিল পাঠানো ধন্যবাদ। একটি বছর কাটিয়েছি, আরো সামনের বছরগুলো আপনাদের সাথে নিয়ে যেতে চাই এইভাবেই, সুতরাং সাথে থাকবেন এবং অবশ্যই ভালো ভালো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনাগুলো পাঠাবেন আগের মতোই, এবং নাম ঠিকানা ফোন নাম্বার উল্লেখ করতে ভুলবেন না। আরো একবার বলছি, ভূত FM@radiofuti.fm এ আপনাদের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী শুক্রবার আবারও ভূত FM নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতেই থাকুন।